কিভাবে সম্ভব? ভেতরে এই পৃথিবীতে থাকতে নেই, তুই তুই চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই ইলুশন নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায়? চোখের পলকে ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আজকে বৃহস্পতিবার, অর্থাৎ আজকে আরও একটি নতুন এপিসোড ভূত ডট কমে, শুধুমাত্র আরজে রাসেল ভূত ডট কম ইউটিউব চ্যানেলে। বছর শেষ হয়ে আসছে, শেষ হয়ে আসছে 2024। অনেক আশার, অনেক প্রত্যাশার, অনেক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আমরা শেষ করতে যাচ্ছি 2024। 2025 আমাদের সবার জন্য নিয়ে আসবে অনন্য সম্ভাবনা, সেটাই আশা করব। আমরা বছরের শেষ মাসটিতে দাঁড়িয়ে আছি। এখন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ঘটনায়, এবং এই বছরের শেষ মাসটাই আমরা শুরু করতে চাই দারুণ একটা ঘটনা দিয়ে। আর সে কারণেই আমাদের সাথে আজকে আছেন সুকান্ত মাইতি, অর্থাৎ যে ঘটনাটি আমি এখন পড়ে শোনাবো সেটি পাঠিয়েছেন সুকান্ত মাইতি। চলুন শুরু করা যাক। লিখছেন সুকান্ত মাইতি, আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আল্লাহর রহমতে আপনি সর্বদাই ভালোর তলে থাকেন। রাব্বি ভাই সহ ভূত ডট কম এর সমগ্র টিমের প্রতি সালাম, স্নেহ ও ভালোবাসা জ্ঞাপন করে আজ আবারও হাজির হলাম একটি রোমহর্ষক ঘটনা নিয়ে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। চলুন ঘটনায় যাওয়া যাক।
তোমরা আজকালকার ছেলে মেয়ে, তারা পিঠের শ্মশান সম্পর্কে কি জানো হে? ওই কি বলে জানো, মোবাইলে কতগুলো ভিডিও দেখে তাকে আর উপলব্ধি করা যায় যায় না। তারাপীঠের মহাশ্মশানকে জানতে হলে সেখানে যেতে হবে, থাকতে হবে, নিশিরাতে মা তারার সাধনা করতে হবে, তবেই তুমি এর মাহাত্ম্য বুঝবে। এককালে ভয়ঙ্কর ছিল তারাপীঠের মহাশ্মশান, ভূত প্রেত পরিবেষ্টিত। যদি ভগবানে বিশ্বাস করতে হয় তবে তার বিরুদ্ধ শক্তিকেও মানতে হবে। আজকাল মানুষরূপী পশু ও ইট পাথরের জঙ্গল ক্রমশ ঘিরে ধরছে সেই মহাপবিত্র শ্মশানকে। চারিদিকে ধীরে ধীরে লোকবসতি, দোকানপাটের সমাবেশ কোলাহলে ওরকম একটি চির শান্তিপূর্ণ জায়গার নীরবতা ক্রমশ ধ্বংস হচ্ছে। অতীতে শেয়াল হায়না নেকড়ের অবাধ বিচরণ ক্ষেত্র ছিল সেই মহাশ্মশান, তারামায়ের খ্যাপা ছেলে শ্রী বামের নিবাস স্থল, খ্যাপা বাবার বজ্রকণ্ঠের তারা তারা ধ্বনিতে মুখরিত ছিল শ্মশান। শ্মশানের বেতাল, ভূত, ডাইনি, ডাকিনী, প্রেত, রাক্ষস, স্কন্ধকাটা, নিশাচর, এমনকি ব্রহ্ম দৈত্য পর্যন্ত সবাই ভয়ে কাঁপত বামা খ্যাপা বাবার কণ্ঠে। শুধু ভূত প্রেতই নয়, তারা মাও নাকি ভয় পেতেন তার খ্যাপা ছেলেকে। তারা মা খ্যাপার ডাকে সাড়া না দিলেই নাকি ব্রাহ্ম খ্যাপা তারামায়ের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে গাল দিত। একবার তো খ্যাপা বাবা তারামায়ের সাথে ঝগড়া করে মন্দিরের চূড়ায় নাকি বাঁশ ফেলেছিল, ভেঙে পড়েছিল চুড়ো। পরে আবার তারা মাকে কাছে পেয়ে পরম ভাব বিগলিত হয়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করতেন। শুনেছি মা নাকি বিগ্রহ থেকে বামা খ্যাপার সাথে কথা বলতেন। কখনো কখনো নিশিরাত্রে খ্যাপা বাবা শ্মশানে পঞ্চমুণ্ডী আসনে বসে ডাক ছাড়তেন, ওরে বেটি ছুটে আয়, বড় মা ছুটে আয়। ছোট শিশু যেমন মাকে ছেড়ে থাকতে পারে না, তেমনই ছিলেন বামা খ্যাপা। বামের ডাককে সাড়া দিয়ে মন্দিরের গর্ভগৃহের দরজা খুলে জগৎজননী তারা নৃত্যরত অবস্থায় চলে যেতেন ছেলের কাছে। মন্দিরের পুরোহিতরা দেখতেন মা যাচ্ছেন বামা খ্যাপার কাছে। যাই হোক, তোমরা আজকালকার ছেলে মেয়েরা এসবের গূঢ় অর্থ কিছুই বুঝবে না। এই বলে ভট্টাচার্য দাদু খুক খুক করে কেশে চায়ের কাপে একটা লম্বা চুমুক দিলেন।
নমস্কার শ্রোতা বন্ধুরা, জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুকান্ত মাইতি, আজ অন্যরকম একটি চমৎকার লোমহর্ষক ঘটনা নিয়ে হাজির হয়েছি। আচ্ছা, আপনাদের ভট্টাচার্য দাদুর কথা মনে আছে তো? ওই যে 131 নম্বর এপিসোডে মাথাবিহীন দেহ ঘটনাটা, আর 193 নম্বর এপিসোডে তন্ত্রকূট পিশাচ, সেটা নিশ্চয়ই ভুলে যাননি। ভট্টাচার্য দাদু আমার শ্বশুর বাড়ির ওখানে শ্মশানকালী মন্দিরের পুরোহিত প্রায় বছর 80 নিবারণ ভট্টাচার্য, আমার স্ত্রী প্রিয়ার ভট্টাচার্য দাদু। আগে বলেছি, যেহেতু উনি শ্মশানেই থাকেন তাই ওনার কাছে যে অলৌকিক ঘটনার সম্ভার থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না। তাই 2015 সাল নাগাদ শ্বশুর বাড়িতে থাকাকালীন ওনার কাছ থেকে বেশ কয়েকটি ঘটনা শোনা হয়, যেখান থেকে পাগলির ঘটনাটি প্রথমে, পরে তন্ত্রকূট পিশাচ ঘটনাটি শেয়ার করেছিলাম। আজ আবারও একটি ঘটনা শেয়ার করব যা ওনার কাছ থেকে শোনা। আপনারা তো জানেন ভট্টাচার্য দাদু হাজার নেই, 2020 ডিসেম্বরে করোনার থাবা থেকে তিনিও ছাড়া পাননি। করোনায় আক্রান্ত হয়ে 7 দিনের মাথায় আমাদের সকলকে ছেড়ে এই ইহলোক ত্যাগ করে পরলোকে চলে গেছেন। উপরওয়ালা ওনার আত্মার সদ্গতি করুক, কিন্তু তার বলা সব লোমহর্ষক ঘটনা এখনো আমার স্মৃতির কোঠরে জীবন্ত হয়ে আছে। সেখান থেকেই একটি ঘটনা আজ আবারও শেয়ার করতে যাচ্ছি, চলুন ঘটনায় যাওয়া যাক। সালটা 2015, সেদিনও ছিল বিকেল। আমি, প্রিয়া ও তার দুই কাজিন মিলে আমরা হাজির হই ভট্টাচার্য দাদুর কুটিরে, মানে শ্মশানের পাশে একচালা ঘরটায়। সেদিন আবার দেখলাম একটি মরা এসেছে দাহ কাজের জন্য। গ্রামেরই একজন বয়স্ক মানুষ মারা গেছেন, দেখলাম বেশ উঁচু করে বড় বড় কাঠের ফালি দিয়ে চিতা সাজানো হচ্ছে। সেই প্রথম কোনো দাহ কাজ চাক্ষুষ দেখেছিলাম। মনের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছিল, যেই প্রিয়া আমার থেকে বেশি সাহসী সেই কিনা সেদিন ভয়ে জড়সড় হয়ে আমার গা ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করছিল। চলো, হাজার গল্প শুনতে হবে না, আমার কেমন একটা লাগছে। ওর কাজিনদেরও একই অবস্থা, অথচ সেদিন কেন জানি না আমার ওপর ভয়ের চেয়ে কৌতূহল বেশি চড়ে বসেছিল। জীবনে প্রথম মরা পুরানো দেখব তাই বোধহয় এত আগ্রহ। ভট্টাচার্য দাদু শ্মশানের চুল্লি ঘরের কাছেই ছিলেন, দাহ কাজের পৌরহিত্য করছিলেন। আমাদের দালানে উঠতে দেখে ইশারায় বসতে বলে ওনার কাজ সম্পন্ন করতে যতক্ষণে শ্মশানের পুকুরে স্নান করতে গেলেন, ততক্ষণে সূর্য পশ্চিম আকাশে অস্তাচলের অভিমুখে। চিতার অগ্নি সংযোগ হয়ে গেছে, পাশে তখনও কয়েকজন পরিবার পরিজনের মৃত গো গো করে কান্নার রব ভেসে উঠছে। সেদিন সন্ধ্যার শাশ্বত অন্ধকারকে যেন গ্রাস করেছিল দাও দাও করে জ্বলা চিতার গগনচুম্বি লেলিহান অগ্নিশিখা, যা শ্মশানের সেই অসত্য গাছটার মাথাকেও প্রায় ছাড়িয়ে গিয়েছিল। চারিদিকের পরিবেশটা চিতার লাল আগুনের শিখায় রাঙায়িত। সেই আলোর আভা থেকে আমরাও বাদ যাইনি, ভট্টাচার্য দাদুর দালানো সেই আলোয় তখন ডুবে। প্রিয়া অস্বস্তিতে খালি ছটফট করছিল, ঠিক সেই সময় চিতার ভেতর থেকে কাঠ ফাটা তীব্র শব্দে আঁতকে উঠে প্রিয়া আমাকে জড়িয়ে ধরে। আসলে ওটা কোনো কাঠ ফাটা শব্দ ছিল না, শুনেছি দাহ কাজের সময় নাকি হাড় এরকমই কাঠ ফাটা শব্দে ফাটে। বলাই বাহুল্য, আজ তা চাক্ষুষ উপলব্ধি করলাম। খানিক বাদে জয় তারা বলে ভট্টাচার্য দাদু ভেজা কাপড়ে দালানে উঠে এলেন। দাহ কাজের বাকি পৌরোহিত্যের কাজ ওনার এক পরিচিত ব্রাহ্মণ শিষ্যকে দেখে নিতে বললেন। মায়ের সন্ধ্যারতির জন্য তিনি চলে আসেন, ভেজা ধুতি ছেড়ে শুকনো কাপড় পরে আমাদের নিয়ে মন্দিরে গিয়ে মায়ের সন্ধ্যারতি সেরে আবার সবাইকে নিয়ে কুটিরে ফেরেন। দালানে উঠতেই আমরা সবাই যে যার মতো জায়গা নিয়ে বসে পড়ি। উনি একটু গলা সারিয়ে মুচকি হেসে বললেন, ও গল্প শোনার খিদেটা আবার মাথায় চারা দিয়েছে বুঝি, কিন্তু তোমরা আজকালকার ছেলে মেয়েরা অলৌকিক ভূত প্রেত পিশাচ সবই তো গাল গল্প কাল্পনিক বলে উড়িয়ে দাও। ঠিক সেই সময় খেয়াল করলাম প্রিয়া ও তার কাজিনদের চোখ বিস্ফারিত ছানা বড়ার মতো ফুলে উঠেছে, মুখ হাঁ হয়ে যেন কাঠ হয়ে গেছে। তাদের দৃষ্টি অনুসরণ করে ঘাড় ঘোরাতেই আমিও আচম্বিতেই আতঙ্কে কাঠ হয়ে যাই। দেখি একটি জ্বলন্ত মূর্তি আচমকাই চিতার উপরে বসে, কিন্তু কি আশ্চর্য, দাহ কাজে আসা মানুষদের মধ্যে তা নিয়ে কোনো আতঙ্ক নেই, গুনগুন করে কি সব বলাবলি করে। তাদের মধ্যে থেকে একজন ডোমকে হাত দিল, বাঁশ দিয়ে ঠেলে আত পোড়া মরাটাকে শুইয়ে দাও।
আমাদের ভাবমূর্তি দেখে ভট্টাচার্য দাদু গলা সারিয়ে মুচকি হেসে বললেন, আর এমন কি, ওরকমটা হয়, মরা দাহ করার সময় শিরা উপশিরায় টান পড়ে, অনেক সময় মরা এরকম আচমকায় চিতার উপর উঠে বসে। তারা পিঠের মহাশ্মশান সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? ভট্টাচার্য দাতুর নির্দেশে প্রিয়া ঝট করে সবার জন্য চা করে নিয়ে আসে, কিন্তু নানা ধানাই পানাই সেরে দাদু যে ঘটনা কখন শোনাবে তাই নিয়ে আমাদের পেটের মধ্যে গুড়গুড় করা শুরু করে। এদিকে ভট্টাচার্য দাদু চায়ের কাপে অহরহ চুমুক দিতে দিতে আসল ঘটনায় না ঢুকে তারাপীঠের মহাশ্মশান সম্পর্কে একটা ছোটখাটো লেকচার দিয়ে চলেছেন। আর তর্শই ছিল না, চিতার আগুন তখন মধ্যম ও গাঢ় লাল, তার আভা দালের লাইটটাকেও ছাপিয়ে গেছে। আমাদের ইতস্ততা দেখে ভট্টাচার্য দাদু খুক খুক করে কেশে চায়ের কাপে একটা লম্বা চুমুক দিয়ে বলতে শুরু করলেন, শালটা ঠিক মনে নেই, 91 কি 92 হবে, তবে এটা মনে আছে তখন ছিল কৌশকী অমাবস্যা, প্রতিবারের ন্যায় সেবারও আমি তারাপীঠে যাই মায়ের দর্শন ও সাধনা করতে, এবং বরাবরের মতো আমার নিবাস স্থল তারাপীঠের সেই মহাশ্মশান, মন্দিরে প্রসাদ সেবন এবং শ্মশানের গাছতলায় সাধনা ও নিদ্রাবাস। তখনও অমাবস্যা লাগতে 2 দিন বাকি, মন্দির চত্বর সংলগ্ন হোটেল সেবাশ্রমগুলোতে কৌশিকী অমাবস্যা উপলক্ষে ধীরে ধীরে ভিড় বাড়তে শুরু করেছে। নিছকই কৌতূহল বসে শ্মশানের মানুষের আনাগোনাও বেড়েছে। আমার আবার শ্মশানের মতো এরকম পবিত্র জায়গায় হই হট্টগোল মোটেও পছন্দ হয় না। কৌশিকী অমাবস্যার একদিন আগের ঘটনা, সেদিন নিশিরাত থেকে মায়ের আরাধনায় বসব বলে নির্জলা উপবাসে ছিলাম, তারই যোগার যন্ত্র করতে করতে দুপুর গড়িয়ে যায়, শরীরটা বড়ই ক্লান্ত লাগছিল, তাই নির্ধারিত গাছতলায় কম্বল পেতে একটু গড়িয়ে নেই, চোখটা লেগে এসেছিল। সন্ধ্যা নেমে এলেও শ্মশানের অন্ধকারটা আশেপাশের লাইটে যেন শ্বাসরুদ্ধ। এরই মাঝে শ্মশানের দক্ষিণ প্রান্তে কিছু মানুষের হট্টগোল শুনে ঘুমটা ভেঙে যায়। ব্যতিব্যস্ত হয়ে গলা উঁচিয়ে চেঁচিয়ে উঠি, আহ, শ্মশানেও কি একদণ্ড শান্তি বজায় থাকবে না? সঙ্গে সঙ্গে হট্টগোলটা সাময়িক সময়ের জন্য থেমে যায়। আমার বেশভূষা দেখে কিনা জানি না, ভিড়ের মধ্য থেকে একজন মাঝবয়সী লোক উদ্ভ্রান্তের মতো ছুটে এসে আমার পা জড়িয়ে ধরে। পোশাক আশাক দেখে মনে হয় একজন ভদ্রলোক। কাঁদো কাঁদো স্বরে বলে, বাবা, আমার স্ত্রীকে বাঁচান বাবা, ওর বড় বিপদ, ওকে পিশাচে ধরেছে, দয়া করুন বাবা। উহ, এ আবার কি উটকো ঝামেলা, আর কিছুক্ষণের মধ্যে আরাধনায় বসব, কিন্তু একজন মানুষ বিপদে পড়ে হাতে পায়ে ধরে অনুরোধ করছে, তা আবার ভূত পিশাচের কথা বলে। এবারে গলার স্বর নরম করে মা তারার নাম নিয়ে তাকে সান্ত্বনা দিয়ে ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করতে গিয়ে দেখি একজন মহিলা ধুলোর মধ্যে গড়াগড়ি খাচ্ছে আর অদ্ভুত রকমের পৈশাচিক শব্দ করে হাসছে এবং নিজের চুল ছেঁড়ার চেষ্টা করছে। দেখে মনে হয় 28 থেকে 30 বছরের মতো বয়স। দেখলাম পাশে একটি বছর পাঁচেকের বাচ্চা ছেলেও ভয়ার্ত কণ্ঠে কাঁদছে, সম্ভবত তাদেরই সন্তান। মহিলা লক্ষণ দেখেই বোঝা যাচ্ছিল শরীরে কোনো এক পিশাচ বাসা বেঁধেছে, কিন্তু কিভাবে তা তখন জানার সময় নেই। ভোর রাত থেকে অমাবস্যা লাগবে, তার আগে পিশাচটিকে নিয়ন্ত্রণ না করতে পারলে মহিলার বড় বিপদ। আমি আর দেরি না করে সঙ্গে সঙ্গে মা তারার নাম নিয়ে আমার গুরুকে স্মরণ করে একটি বিশেষ ভৈরবী মন্ত্র আওড়াই। মায়ের প্রণামে সিঁদুর নিয়ে বৃদ্ধাঙ্গুষ্ঠ সহযোগে মহিলার কপালের মধ্যভাগে ঠিক অগ্নিচক্রের ওপর চেপে ধরি। মিনিটখানেক পর মহিলাটি আমাকে প্রায় এক প্রকার ঠেলে দিয়ে শটান হয়ে দাঁড়িয়ে বিকট চিৎকার করে আবার ধুলোতে লুটিয়ে পড়ে। এদিকে আমিও কোনো রকমে পড়ে যাওয়া থেকে নিজেকে সামলে উঠে দাঁড়াই। ভদ্রলোকটি ওর স্ত্রীর কাছে পুনরায় বসে কান্নায় ভেঙে পড়ে। আমি তাকে শান্ত করে বলি, চিন্তা করবেন না, আপনার স্ত্রী আপাতত সুস্থ, পিশাচটা ওনার শরীরের ভেতর থাকলেও সে এখন ভৈরবী মন্ত্রের দ্বারা আবদ্ধ, কাল অমাবস্যা না কাটা পর্যন্ত কোনো সমস্যা নেই, আর অমাবস্যা কাটার পূর্বেই এই পিশাচকে একটা ব্যবস্থা আমি করবই। আপনি এখন ওকে নিয়ে যান, আগামীকাল সকালে আমার সাথে দেখা করুন, এরপর ভদ্রলোকটি তার স্ত্রী ও বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে যায়। ধীরে ধীরে ভিড়টাও ফাঁকা হয়ে যায়। রাত্রি তখন ক্রমশ গাঢ় হচ্ছিল, আর কয়েক প্রহর বাদেই কৌশিকী অমাবস্যা লেগে যাবে। আমি তখন আমার বিশেষ তন্ত্র আসনটি প্রস্তুত করতে ব্যস্ত। নিশিরাত তার উপর বসেই মা তারা সাধনা করব। গাছতলায় একটি কেরোসিন বাতি জ্বালিয়ে সবকিছু গোছগাছ করছি, এমন সময় গাছের পেছন দিকের ঝোপটা হঠাৎ কেঁপে উঠল। কৌশিকী অমাবস্যার প্রাক্কাল, জানি সেই রাতে শ্মশানে একটু আধটু উপদ্রব হবেই। কত শত হাঁকিনি ডাকিনি যক্ষিণী যোগিনী প্রেতপিশাচ নেমে এসেছে এই শ্মশানে। সেই রাতে যারা মায়ের সাধনায় শ্মশানে আসে, অশরীররা তাদের টুকিটাকি বিরক্ত করে। সেদিনও আমার মতো আরো দু তিনজন সাধক তারাপীঠের মহাশ্মশানে উপস্থিত ছিলেন। তারাও শ্মশানের অন্যান্য দিকে নিরিবিলিতে নিজেদের সাধনার জন্য প্রস্তুত হচ্ছিলেন। যাই হোক, আমি সেদিকে গুরুত্ব না দিয়ে আবারও আমার আয়োজনে মন দেই। কয়েক মুহূর্ত পর দেখি একটি শুকনো ডাল অন্ধকার থেকে ছুটে আসে। গাত্রবন্ধন আমার আগেই করা ছিল। আমি জানি তারা আমার ধারে কাছেও আসতে পারবে না, তবুও যাতে সাধনায় বিঘ্ন না ঘটায় তাই মায়ের নাম নিয়ে গাছটি সহ আমার সাধনা স্থলের চারপাশে অঘরি গণ্ডি কেটে যতক্ষণে তন্ত্রাসনে উপবিষ্ট হলাম ততক্ষণে রাত্রি নিশিরাতের গহ্বরে ঢলে পড়তে প্রস্তুত। দূরে শেয়ালের অহরহ ডাক জানান দিচ্ছিল নীরব রাত্রির গভীরতা। ততক্ষণে কৌশিকী অমাবস্যা লেগে গেছে। আমি সবে ধুনি জেলে তাতে অগ্নিসংযোগ করতে যাব, ঠিক সেই সময় দেখি সামনের অন্ধকার থেকে একটি আধ পোড়া মরা চালাকাঠ ছুড়ে এসে অঘরি গণ্ডির বাইরে ধপ করে জ্বলে উঠে আগুনের স্ফুলিঙ্গে পরিণত হয়ে শূন্যে মিলিয়ে গেল। এবারে আমি একটু নড়ে চড়ে বসি। হাঁকিনি যোগিনী ডাকিনি হলে টুকটাক উপদ্রব করে, তারা এটাকে নিছকই খেলা মনে করে। আসলে তারাও সবাই মাতারার দাস, কিন্তু সেই মুহূর্তে যা ঘটেছে তা তাদের কাম্য নয়। কেউ চাইছে না আমি আমার সাধনায় সফল হই। পরিস্থিতি দেখে আমি চিৎকার করে অদৃশ্য অন্ধকারের উদ্দেশ্যে বলে উঠি, শয়তান পিশাচ, আমার সাথে খেলা করিস? সাহস থাকে তো অঘরি গণ্ডির ভেতরে প্রবেশ করে দেখা। এই বলে দশ মহাবিদ্যাকে স্মরণ করে তন্ত্রাচারে মন্ত্র পাঠ শুরু করি। আর কোনো সমস্যা হয়নি, খালি মাঝে মধ্যে অন্ধকারে দু একবার দানবীয় গর্জন ভেসে ওঠে, সেটাও ভোর রাতে একটি অলৌকিক ঘটনার পর বন্ধ হয়ে যায়। ওটা যে কি তা বোঝা বা বোঝানোর মতো জ্ঞান ভাষা আমার কাছে নেই। যজ্ঞের আগুন তখন নিভু নিভু, চারিদিকে জমাট বাঁধা অন্ধকারে তখন ভোরের কুয়াশা গ্রাস করেছে, বাতাসে এক স্নিগ্ধ সুবাস বিরাজমান। তার মাঝে দেখলাম লাল পেড়ে শাড়ি পরিহিত এক নারী মূর্তি যেন হেঁটে বেড়াচ্ছে। ঠিক বলতে পারবো না সেই ঘন কুয়াশার বেড়া চালে কতটা স্পষ্ট দেখেছি, তবে একজোড়া যে নূপুরের ছনছন শব্দও শুনেছিলাম তা পরিষ্কার এখনো আমার কানে স্পষ্ট। এসব কিছুর ব্যাখ্যা আজও আমার কাছে নেই, তবে সেসবের মাঝে যে অলৌকিক বিষয়টি ঘটেছিল তা হল অকস্মাত সদ্য ফোটা একটি জবা ফুল উড়ে এসে আমার হাতের ওপর পড়ে। তোমরা হয়তো বলবে এতে অলৌকিকতার কি আছে? আছে, তবে শোনো, প্রথমত আমি যে গাছতলায় বসেছিলাম সেই গাছ তো ছাড়ো, তার আশেপাশে একশো হাত দূরত্বের কোথাও জবা ফুলের গাছ ছিল না। আর তরতাজা ফুল নিজ থেকে নিশ্চয়ই গাছ থেকে খসে পড়বে না। তবে তারপর থেকে মনটা ঐশ্বরিক ভাবনায় ভরে উঠেছিল এবং খালি মনে হচ্ছিল আমার সাধনা যেন পূর্ণ হয়েছে, মা তারা যেন আমার প্রার্থনা মঞ্জুর করেছেন। যাই হোক, ভোরবেলা দ্বারকা নদে স্নান করে মন্দিরে যাই। মায়ের দর্শন করে যতক্ষণে শ্মশানের গাছতলা এলাম ততক্ষণে বেলা দুপুরের অভিমুখে। এসে দেখি গতকালের সেই ভদ্রলোক গাছতলায় আমার অপেক্ষায় ইতস্তত করছে। আমি তাকে শান্ত করে চাতালের ওপর বসতে বলি। ভদ্রলোক আমার কথায় শান্ত হয়ে বসলেও মুখের মধ্যে এক আতঙ্কের ছাপ। গতকাল তার পরিচয় জানা হয়নি। আমি জিজ্ঞেস করার আগেই ভদ্রলোক তার পরিচয় দিলেন, নাম বিপিনচন্দ্র ঘোষ, স্ত্রী মালিনী ঘোষ, মেদিনীপুরের বাসিন্দা। কৌশিকী অমাবস্যা উপলক্ষে স্ত্রী পুত্রকে নিয়ে দুই দিন আগে তারাপীঠে এসেছেন। বিপিনচন্দ্র বয়সে আমার চেয়ে অনেকটাই ছোট, পুত্র সম। আচমকাই কি করে তার স্ত্রী পিশাচের কবলে পড়েছে তা গত রাতের সাধনায় বসে জানতে পেরেছিলাম। তাই আর কথা না বাড়িয়ে তাকে একটা প্রশ্ন করি, আচ্ছা বিপিনচন্দ্র, ছেলে বউকে নিয়ে কি গত পরশু সন্ধ্যার সময় শ্মশানে এসেছিলেন? বৌমার কি তখন চুল খোলা ছিল? আমার প্রশ্নে বিপিনচন্দ্র যেন আকাশ থেকে পড়ল। গুরুদেব বলে কেঁদে কেটে পা জড়িয়ে ধরে বলে উঠল, গুরুদেব আপনি ত্রিকালজ্ঞ। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমরা এসেছিলাম। এই বলে পুনরায় কান্নায় ভেঙে পড়ে। আমি আবারও আশ্বস্ত করে এ যাবৎ কি কি হয়েছে সব খুলে বলতে বললে বিপিনচন্দ্র আতঙ্কিত কণ্ঠে বলতে শুরু করে, গুরুদেব গত পরশু ছেলে বউকে নিয়ে তারাপীঠে আসি। মালিনী অনেকদিন ধরেই বলছিল তারাপীঠ আসবে, ব্যবসার জন্য সময় করতে পারছিলাম না। শেষে ঠিক করি কৌশিকী অমাবস্যায় তারাপীঠে আসব। যেই ভাবা সেই কাজ। আমরা মন্দিরের পাশে একটি হোটেলে উঠেছি। সকাল সকাল মন্দিরে পুজো দিয়ে এসে দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেই, তারপর বিকেলে তারাপীঠ খুঁজতে বের হই। এদিক ওদিক বাজারঘাট ঘুরে হঠাৎই মালিনী বলে যে সে তারাপীঠের মহাশ্মশান ঘাট দেখতে যাবে। তক্ষণি আমি বললাম যে সন্ধ্যা হয়ে গেছে, পরদিন সকালে সে দেখা যাবে। খন তবুও সে নাছোড়বান্দা, এমনিতে জানতাম সে খুব সাহসী, ভূত প্রেত পিশাচ এসব মানে টানে না। আমার আবার তেনাদের নাম শুনলেই শরীরটা কেমন শিরশির করে ওঠে। আমার 5 বছরের ছেলে গৌতমও ঠিক আমার মতোই ভীতু, কিন্তু কে শোনে কার কথা। যে হোক অগত্যা কি আর করা যায়, আমিও ছেলে ভয় ভয়ে মালিনীর পিছু পিছু শ্মশানে যাই। গিয়ে দেখি সেদিন আবার একটা মড়া পোড়ানো হচ্ছিল। তখন 7টার মতো বাজে, চারিদিকে গুমট অন্ধকার হলেও চিতার অগ্নিশিখায় আশেপাশের পরিবেশটা রাঙায়িত হয়ে উঠেছিল। চিতা তখন দাউ দাউ করে জ্বলছে। আচমকাই গা শিউরে ওঠার মতো একটা ঘটনা ঘটে। দেখি হঠাৎই চিতার উপর একটি জ্বলন্ত মূর্তি উঠে বসেছে। সমগ্র শরীর থেকে মোমের মতো জ্বলন্ত আগুন গলে গলে চিতায় পড়ছে। তা দেখে আমার আর ছেলের তো হয়েই গেছে। আমরা প্রায় চিৎকার করে মালিনীকে বলছিলাম যে তৎক্ষণাৎ যেন সেখান থেকে ফিরে যাই, কিন্তু সাহসের জন্য কিনা জানি না কে শোনে কার কথা। মালিনী ফিরতে রাজি তো হয়ই না, উপরন্তু চিতার উপর সেই জ্বলন্ত মূর্তিটাকে উঠে বসতে দেখে সে ফিক করে হেসে ওঠে। আর ঠিক তখনই পাশের প্রকাণ্ড গাছের ডালে একটি রাতচরা পাখি বিভৎস কর্কশ স্বরে ডেকে ওঠে। সেই শুনে আমিও আমার ছেলে প্রচণ্ড ভয় পাই, তাই একরকম জোর করে মালিনীকে সেখান থেকে নিয়ে ফিরে আসি। রাতে তেমন কিছু ঘটেনি। গতকাল যথারীতি সকালে উঠে ব্রেকফাস্ট সেরে তারাপীঠের আরো কিছু দর্শনীয় স্থান ঘুরে দুপুরে হোটেলে ফিরে লাঞ্চ সেরে একটু রেস্ট নেই। পরশু সন্ধ্যায় শ্মশানের কথা তখন বিমালুম ভুলে গেছি। ইচ্ছে ছিল সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখতে মন্দিরে যাব। তখনও পর্যন্ত মালিনী স্বাভাবিক ছিল, কোন রকম অস্বাভাবিকতা চোখে পড়েনি, খালি একটু কথা কম বলছিল, স্বাভাবিকভাবে গুরুত্ব দেয়নি। বিকেলে একটু ফ্রেশ হতে চায়ের কাপাতে ব্যালকনিতে দাঁড়িয়ে সবে সুখটান দেব ঠিক সেই সময় ছেলের আর্তনাদ রুম থেকে ভেসে আসে। আমি চা সিগারেট ফেলে একরকম ছুটে রুমের ভেতরে গিয়ে যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বুকটা ধক করে ওঠে। শুনেছি ভূত প্রেত পিশাচ নাকি নিশিরাতে বা গভীর রাতে দেখা যায়, কিন্তু যে দৃশ্যপটটা আমার চোখের সামনে ভেসে উঠেছিল তা যেরকম ভয়ানক সেরকমই অলৌকিক ও বিভৎস। শির দ্বারা দিয়ে যেন বরফের স্রোত বয়ে গেল। দেখি মালিনী শূন্যে খাটের উপর ভেসে আছে, ছেলেটা জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে। আমি সেই দৃশ্য সহ্য করতে পারছিলাম না, আতঙ্কে চিৎকার করে উঠি। মালিনীর চুলগুলো যেন সাপের মতো কিলবিল করে উঠছিল, চোখের মনির সম্পূর্ণ কালো। শব্দের ক্ষিপ্রতায় মালিনী উড়ে এসে আমার কানের কাছে চিৎকার করে নারী পুরুষ মিশ্রিত ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠে কিছু বলার চেষ্টা করে, কিন্তু আমি তা কিছুই বুঝতে পারছিলাম না। এদিকে রুম থেকে আমার চিৎকার শুনে কয়েকজন রুম সার্ভিস বয় ছুটে, দরজা খোলাই ছিল, তারাও রুমের ভেতরে ঢুকে আতঙ্কে চিৎকার করে ম্যানেজার সাহেব বলে বেরিয়ে চলে যায়। ম্যানেজার সাহেব বয়স্ক মানুষ, তারা পিঠেরই বাসিন্দা। তিনি এসে মালিনীর অবস্থা দেখে আতঙ্কিত হলেও নিজেকে সংযত করে দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, সবাই মিলে ওনাকে নামাও। কালকে গিয়ে আপনারা শ্মশানে গিয়েছিলেন, কিছু একটা ওখান থেকে এসেছে নিশ্চয়ই। এক্ষুনি ওনাকে শ্মশানে নিয়ে যান, কোনো না কোনো তান্ত্রিক থাকবেই, তারাই এর একটা সুরাহা করতে পারবে। এখনো দেরি হয়নি, এর থেকে বেশি দেরি হলে কিন্তু বড় সমস্যা। আগামীকাল কৌশিকী অমাবস্যা, তা কাটার পূর্বে যদি এই পিশাচকে ছাড়ানো না যায় তাহলে কিন্তু ঘোর অনর্থ হয়ে যাবে। আর দেরি করবেন না, এক্ষুনি বেরিয়ে যান, আমি অটো ডেকে দিচ্ছি। ততক্ষণে ম্যানেজারের গলা শুনে আবারও 4-5 জন রুম সার্ভিস বয় ফিরে এসেছে। ম্যানেজারের কথায় তারা সবাই মিলে প্রাণপণে টেনে মালিনীকে নিচে নামানোর চেষ্টা করে, কিন্তু 4-5 জন যুবক ছেলে হলেও কোনো মতেই মালিনীকে নামাতে পারছিল না। শেষে মা তারার নাম করে কোন রকমে টেনে হিঁচড়ে নিচে নামাতেই মালিনী চিৎকার করে একইভাবে নারী পুরুষ মিশ্রিত কণ্ঠস্বরে বলে ওঠে, তোর বউয়ের বড়ই হাসির শখ তাই না? আমি কিছুই বুঝতে পারছিলাম না, কে বলছে কি বলছে। কোন রকমে তাকে নিয়ে আমরা অটোতে উঠে দেখি, আরও এক আশ্চর্য ঘটনা ঘটল। যে মালিনী তারাপীঠে এর আগে কখনো আসেনি সে কিনা সন্ধ্যাবেলার যানজট ভিড় এড়াতে দিব্যি অটোওয়ালাকে বলে চলেছে কোন রাস্তা দিয়ে গেলে শ্মশানে তাড়াতাড়ি পৌঁছানো যাবে। এই পর্যন্ত হলে স্বাভাবিক ধরে নেওয়া যেত, কিন্তু অস্বাভাবিক ব্যাপারটা হল মালিনী সবকিছু বলছে চোখ বন্ধ রেখেই। যাই হোক, শ্মশানে পৌঁছে অনেক তান্ত্রিক খোঁজার চেষ্টা করি কিন্তু কেউই সাহায্য করছিল না। তারপরে আপনি আসেন। এখন আপনি কিছু একটা করুন গুরুদেব, মালিনীকে রাতে ইচ্ছে করে ঘুমের ওষুধ দিয়েছিলাম, এখন সে ঘুমোচ্ছে, আপনি কিছু একটা করুন গুরুদেব, একটিবার আমার সাথে হোটেলে চলুন। এই বলে বিপিনচন্দ্র থামে। আমি বিপিনচন্দ্রকে বলি, না আমি এখন ওখানে যাব না, তোমাকে এই বেলকাঠির মালাটি দিচ্ছি, এটা বৌমাকে পরিয়ে দিও এবং গোধূলি লগ্নে মানে সন্ধ্যার সময় তাকে এখানে নিয়ে এসো। আমি ততক্ষণে সব আয়োজন করে রাখছি। শয়তান পিশাচ এখান থেকে এই বৌমাকে যখন ধরেছে তখন এখানেই তাকে ছাড়াতে হবে। এরপর বিপিনচন্দ্র প্রণাম করে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যান। সূর্য তখন পশ্চিমে ডুব দিয়েছে, অন্ধকারটা গতকালের মতো আবারও আড়ষ্ট হয়ে আসে। একই তো অমাবস্যা, তার উপর সেদিন কেন জানি না সন্ধ্যার আগে থেকেই কুয়াশা অবাধ্য শিকলের মতো সমস্ত পরিবেশটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল। যাই হোক, সেদিকে তেমন গুরুত্ব না দিয়ে আমি সবকিছু আয়োজন করে ধুমি জেলে প্রস্তুত। যে কোনো মুহূর্তে বিপিনচন্দ্র মালিনীকে নিয়ে হাজির হবে। অঘরিগণ্ডি তখনও কাটেনি, খানিক বাদে দেখি শ্মশানের দক্ষিণ গেটে একটি অটো এসে দাঁড়াল। দেখলাম বিপিনচন্দ্র ও তিনজন লোক মিলে মালিনীকে নিয়ে নামাল। ছেলেকে সম্ভবত হোটেলে ছেড়ে এসেছিল। দেখলাম মালিনী আচম্বিতে হঠাৎই মাথা নিচু করে কর্কশ কণ্ঠে কিছু একটা বলে ওঠে, এক প্রকার উড়ে এসে ধপ করে আমার সামনে এসে বসে। এই কাণ্ডে আমি চকিতে কয়েক পা পিছিয়ে যাই। মালিনীর এলোমেলো চুল সহস্র সাপের মতো কিলবিল করতে করতে তার মুখটা ঢেকে দিচ্ছিল। সে মাথা নিচু করে দুটো হাত দিয়ে মাটির ওপর বাঘের থাবার মতো আঁচড়ে ঘর ঘরে একটা দানবীয় শব্দ করে নারী পুরুষ মিশ্রিত কণ্ঠে বলে, বড় উপকার করার শখ জন্মেছে না তোর? শ্মশানে এসেছিস সাধনা করতে, চুপচাপ সাধনা করে যাবি, আমার ব্যাপারে নাক গলাতে আসিস না। তুই নিশ্চয় জানিস আমি কে। এই মহিলা আমাকে অপমান করেছে, আমার দেহ যখন পোড়ানো হচ্ছিল তখন এই শয়তান তা দেখে মজা করেছে, সেই মজা আমি ঘোচাবই। আমি জানতাম সেই শয়তান পিশাচ আসলে কে। যে লোকটির দাহ কাজ সেদিন মালিনীরা দেখেছিল তার আত্মা তিন দিনের মায়া কাটিয়ে কবে ইহলোক ছেড়ে পরলোকে চলে গেছে, আর এখন যে মালিনীর মধ্যে আছে সে মূলত এই শ্মশানের আশেপাশের কোনো এক শয়তান নিকৃষ্ট পিশাচ, যে সেই মুহূর্তে বাকিদের সাথে সাথে আমাকেও ভাওতা দেওয়ার চেষ্টা করেছে। আসলে আজকাল তারাপীঠের মহাশ্মশানে অনেক তান্ত্রিক আসে, যারা গোপনে শান্তি, বশীকরণ, স্তম্ভন, বিদ্বেষণ, উচ্চাটন, মারণ ও নানা ধরনের নিম্নমানের নিকৃষ্ট সাধনা করে থাকে। তার জন্য তাদের এরকমই নিকৃষ্ট পিশাচের প্রয়োজন হয়। সেরকমই এই শয়তান এখানে এসেছে, এর কাজই মূলত মানুষের ক্ষতি করা। দেখলাম ভট্টাচার্য দাদু বলা থামিয়ে আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে কয়েক মুহূর্ত তাকিয়ে বললেন, কি ব্যাপার, সবার চোখ মুখে এত কৌতূহলের ছাপ কেন? ও বুঝেছি, শান্তি, বশীকরণ, স্তম্ভন, বিদ্বেষণ, উচ্চাটন, মারণ, এসব কি ধরনের সাধনা, ওসব পরে একদিন খোলসা করে বলবো। আজকে আপাতত ঘটনার শেষ অংশটুকু শুনে নাও। এই বলে ভট্টাচার্য দাদু বলতে শুরু করলেন, এবার নিশ্চয়ই বুঝেছ কে এই শয়তান পিশাচ এবং কি তার খেলা। যাই হোক, আমি দৃঢ় কণ্ঠে মা তারার নাম নিয়ে সেই পিশাচকে উদ্দেশ্য করে বলি, নিকৃষ্ট পিশাচ, মায়ের শ্মশানে সে মিথ্যা কথা বলিস, মা তোর গতি করবেই। এই বলে চট করে মালিনীর চারপাশে অঘরি গণ্ডি কেটে দেই। সঙ্গে সঙ্গে মালিনীর ভেতরে থাকা শয়তান পিশাচটা ছটফট করা শুরু করে, চেষ্টা করছিল গণ্ডির বাইরে আসতে কিন্তু কোনো মতেই পারছিল না। আর দেরি না করে তৎক্ষণাৎ ধ্বনিতে আহুতি দিয়ে কালচক্রে অভিমন্ত্রিত বিভূতি তার দিকে ছুড়ে দেই। ঠিক সেই মুহূর্তে যজ্ঞের শিখা ভয়াবহ রূপ নেয় এবং মালিনীর দিকে ঝুঁকে পড়ে। এর ফলে মালিনীর ভেতরে থাকা শয়তানটা আর্তনাদ করে ওঠে, মালিনী ধুলায় লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ভৈরবী মন্ত্র আওড়ে মা তারাকে স্মরণ করে গতকাল সাধনার সময় যে জবা ফুলটি পেয়েছিলাম সেটা মালিনীর মাথায় স্পর্শ করাই। ঠিক তারপরেই চমৎকারটা ঘটে। একটি লাল আভা হঠাৎই মালিনীর শরীর থেকে ছিটকে বেরিয়ে শূন্যে ভেসে আগুনের স্ফুলিঙ্গে পরিণত হয়ে মন্দিরের দিকে উড়ে গিয়ে মিলিয়ে গেল। রাত তখন সোয়া আটটার মতো হবে। শয়তানটা মিলে যাওয়ার সাথে সাথেই আশেপাশের গাছপালার ডাল থেকে অসহায়ভাবে কাকের পাল কা কা করে ঝরঝর ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে কোথাও অন্ধকারে মিলিয়ে যায়। বুঝলাম শয়তানটা নিশ্চিহ্ন হয়েছে। বিপিনচন্দ্র ও তার সাথে আসা লোকজন হাত বিশেক দূরে দাঁড়িয়েছিল। তাদেরকে ডেকে বললাম মালিনীকে নিয়ে যেতে। সে এখন সম্পূর্ণ সুস্থ। একটি অভিমন্ত্রিত সুতো মালিনীর হাতে বেঁধে বিপিনচন্দ্রকে বলি যে আগামী অমাবস্যায় পার্শ্ববর্তী কোনো কালী মন্দিরে পুজো দিয়ে সেই সুতোটিকে যেন খুলে জলে বিসর্জন দেয়া হয়। বিপিনচন্দ্র একেবারে পা জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। আমি তাকে সান্ত্বনা দিয়ে বলি আর কোনো সমস্যা হবে না। এরপর বিপিনচন্দ্র আমাকে শ্রদ্ধা ভরে কিছু দক্ষিণা দিতে চাইলে আমি মা তারার নাম নিয়ে তাকে বাধা দিই এবং এও বলি কিছু দিতে চাইলে তা গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিন। সেই রাতেও সাজানোর সময় ভোরবেলায় আবারও সেই লাল পেড়ে সাদা শাড়ি পরিহিত নারী মূর্তিটিকে হেঁটে বেড়াতে দেখলাম। পরদিন সকালে মন্দিরে গিয়ে পুজো দিয়ে ফিরে আসি। এই ছিল ঘটনা। কিন্তু জানি তোমরা আজকালকার ছেলেমেয়েরা এসব বিশ্বাস করবে না। যাকগে এখন এসো। এই বলে ভট্টাচার্য দাদু উঠে কুটিরের ভেতরে যান। এদিকে দাহকাজ শেষ, চিত তখন নিভু নিভু। দাহ কার্যরত মানুষজন চিতা নেভাতে ব্যস্ত। আমরা একটা দীর্ঘশ্বাস ফেলে মা কালীর নাম নিয়ে সেখান থেকে চলে আসি। আসার সময় খালি মনে হচ্ছিল আমরাও তো চিতার দিকে তাকিয়ে অবাক হয়ে দেখছিলাম। যদিও হাসিনি, তাই বলে কেউ পিছু নেবে না তো। যাই হোক, বিশ্বাস করা বা না করাটা শ্রোতা বন্ধুদের ব্যক্তিগত অভিমত। তবে যদি বিশ্বাস না হয় এবং যদি সাহস থাকে তাহলে নিভৃত রাতে কোন শ্মশানে গিয়ে দাহকার্যের সময় চিতার দিকে তাকিয়ে একবার তাচ্ছিলের হাসি হাসতে পারেন। যদি কিছু ঘটে তার জন্য কিন্তু আমরা দায়ী থাকব না। কে বলে, হয়তো পরবর্তীতে আপনাকে নিয়েই সেই ঘটনা শেয়ার করব ভূত.কম-এ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভূত.কম এর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। এই বলে সুকান্ত মাইতি তার ঘটনা শেষ করেছেন। ধন্যবাদ সুকান্ত মাইতি আপনাকে আপনার ঘটনার জন্য। চমৎকার একটি ঘটনা, আশা করছি আপনারাও উপভোগ করেছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, যে ঘটনাগুলো বেশিরভাগই আমরা বিভিন্ন সময় আপনাদেরকে শুনিয়েছি। আপনারা কেউ হয়তো শুনেছেন, কেউ হয়তো শোনেননি, আবার কেউ হয়তো আবারও শুনতে চাইবেন। একবার চেক করে দেখুন যে পরবর্তী ঘটনাগুলো আপনার শুনতে ভালো লাগে কিনা, বা শুনেছেন কিনা, বা কোনোভাবে মিস হয়ে গেছে কিনা আপনি দেখে নিতে পারেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনাগুলোতে।
আমি শুধু তোমার সাথে থাকতে চাই।
তুই তুই চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
আমি সবকিছু পরে বিস্তারিত বলে দেবো ঘটনার মাঝখানে। আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ জামিল হোসেন। আমার দেশের বাড়ি জেলা বাউনবাড়ি জেলা আসাম সদর থানা। আমি চৌধুরী রফ একটি কোম্পানি আপাতত কর্মরত আছি। কোম্পানিতে একটি সমস্যা আছে, যাই হোক এটার পরে একসময় কোম্পানির ঘটনা শেয়ার করবো। আগে আমার সাথে ঘটে যাওয়া চৌধুরীর প্রথম ঘটনা শেয়ার করি। বাকি লিখে সবাই একটু নজরে বসে যান, আজকের ঘটনা একটু অন্যরকম, মানে অনেক বেদনাজনক একটি ঘটনা। আমি যখন চৌধুরীর প্রতি ফার্স্টে আসি তখন এরপরে আমার খুব কষ্ট কষ্ট হয়ে কোনো মতে, যাই হোক অনেক কষ্ট কষ্ট সহ্য করে আমি আমার কোম্পানিতে পৌঁছাই। কোম্পানি পৌঁছানোর পরে কোম্পানি আমার এক সপ্তাহ পরে ডিউটি দিয়ে দিই স্টেডিয়ামে, ফুটবল স্টেডিয়ামে। তিন মাস যাবতে কাজ করলাম, করার পরে হঠাৎ আমাকে ট্রান্সফার করা হয় যে হসপিটালে। হসপিটাল আছে সৌদার অফ রিয়াদ আল কাসিম, কিন্তু হসপিটাল নামটা আমি শেয়ার করতেছি না, কারণ হসপিটালের উদাহরণটা আমি দিই। হসপিটাল আছে মরুভূমির মাঝখান দিয়ে, চারিদিকে কিছু আছে কিছু গরবারি আছে সৌদি এলাকা তো কিছু আছে মনে হয়, সৌদি করে একটা গরবারি আছে, আর তাছাড়া একটা কয়েকটা পেট্রোল পাম্প আছে আর কয়েকটা বাগাল আছে এখানে, মানে কয়েকটা দোকান আছে, সে দোকান গুলো আছে। আর এখান থেকে ধারে কাছে আমি তেমন কিছু নাই, আর এখানে নিয়মিতই রুগী আসা যাওয়া করে। হসপিটালটা বিশাল বড় এরিয়া, যে বাংলাদেশে ধরতে গেলে পাই 6-7 বিঘা জমির উপরে নির্ভর করে হসপিটালটা। তবে আমার কাজ ছিল প্লাম্বারের কাজ, মেকানিক্যালের কাজ, যেটা আমি কোনো জিনিস নষ্ট হয়ে গেলে আমি কাজ করতাম বা ঠিক করতাম, সেটা ছিল আমার কাজ। যাবতীয় এক মাস আবার কাজ করলাম দিনে, কোনো সমস্যা নেই। হঠাৎ আমাকে নাইটে ট্রান্সফার করা হয়, যে নাইট শিফট ডিউটি দেওয়া হয়। আমিও নাইট শিফট ডিউটি করতে বাধ্য হই, কারণ কোম্পানির মুদির যখন তারা যখন অনুমতি দেই তাহলে করতেই হবে কোম্পানির। যাই হোক, প্রথম দিন ডিউটি পরে আমার শনিবার সকাল 7টার থেকে, তখন ডিউটি শেষ করে গ্রুপ আসে, তখন সন্ধ্যা 7টায় যেতে হই। তো নাইট শিফট ডিউটি যখন সকাল 7টায় রওনা দিন, আমার এখান থেকে সকাল সন্ধ্যায় 7টা করে আসলো। আর যাওয়ার পর আবার বলতেছে তোমার নাইট শিফট ডিউটি, তুমি সন্ধ্যা 7টা আসো। তারপর আবার সন্ধ্যায় 7টায় গেলাম। সন্ধ্যা 7টায় যাওয়ার পরে আমার সাথে একজন নার্সের দেখা হয়, নার্সের নাম ছিল মুস্কান, ওর দেশের বাড়ি পাকিস্তান লাহোরে। আমি যাওয়ার পরে মুস্কান আমার বলতেছে যে আপনার নাম, আমি বললাম জামির। সে আমাকে হিন্দিতে কিছু কথা বললো, আমি সেটা বাংলা বলতেছি। পরে বললাম আমার নাম জামির। কো আচ্ছা, আপনার দেখতে আমার এক ভাইয়ের মতন লাগে। আমি কো আচ্ছা। পরে আমার বলতেছে যে আমি আপনাকে কিছু বাধা দিই, আপনি কিছু নিয়মটি শুনে নাকি। পরে আমি টবাক হয়ে গেলাম যে কি বাধা দিবেন। পরে বলতেছে যে জামির ভাই, তুমি তো আমার ভাইয়ের সমান, তুমি একবার আমার ছোট ভাইয়ের থেকে আরো ছোট। পরে বললাম হ্যাঁ আপু, তো বলতে পারো, আমি বোন বলি ডাকি। মুস্কান আপু আমাকে বলতেছে যে এখানে মসজিদ আছে, তুমি মসজিদের পাশ কখনো যাইবা না। আমি বলছি কেন? না, তুমি এখানে যাইবা না, হসপিটালের পিছনে যাইবা না। আর এখানে যে তোমার তোমাকে দায়িত্ব দিয়েছে প্লাম্বারে না, তুমি এখানে যে পানি ট্যাঙ্কি আছে, পানি ট্যাঙ্কির মোটর যে কন্ট্রোল আছে, মোটর বন্ধ হয়ে গেলে তুমি একা যাইবা না, তাহলে সাথে কাউরে না কাউরে নিয়ে যাইবা, একা কখনো যাইবা না। আর হসপিটালে আশেপাশে এখানে অনেক কিছু ঘটবো, বাস কিছু দেখো না দেখার ভান করবা। তো উনি একটু অবাক হয়ে গেলাম যে আসলে কি বলতে চাই। তা আমরা জানি, কারণ সৌদি আরবে জিনপুরের একটু বেশি থাকে, কারণ সৌদি আরবে মরুভূমি এলাকা, পাহাড়ের সাইডে অনেক কিছু থাকে, সেটা আমরা সবাই জানি কম বেশ। তো কোনো সময় এরকম না, কারণ আর এটা তো মরুভূমি সাইডে পড়ছে, সাথে পাহাড়ও আছে, মানে এমন একটা জায়গা পড়ছে, দাঁড়ে গেছে বেশি ঘর বাড়িও নেই, অল্প কয়েকটা। এটা তখন ঘটনা 2019 সালে, প্রায় করোনার আসে আসে এরকম সময়। তখন আমি ঠিক আছে, আমি বললাম ঠিক আছে আমি ওইখানে যাবো না, সে কথা বলে চুপ হয়ে গেলাম। পর মনে মনে ধাক্কা লাগতে লাগলো যে কি মুসকান আপু আমার কিসের জন্য বললো, নাকি আমাকে এমন বই দেখালো। তখন একজন ছেলে ছিল, নাম হয়েছে ইমরান। আমি ইমরান ভাইকে জিজ্ঞাসা করলাম যে ইমরান ভাই, এমন এমন ঘটনা ওরা স্বীকার করলো। ইমরান বলছে যে আমি যা শুনছো শুনছো, কথাটা মাইনাস হলো, বাস এই কথা বললে একটা মুসকান হাসি দিয়ে চলে গেছে। তা আমি একটু অবাক হলাম, আসলে ঘটনাটা কি, আমার পুরো বিস্তারিত জানতে হইব। তো আমার শরীর একটু নড়ে চড়ে বসলো, আমি চুপ মতে নড়ে চড়ে বসে বললাম। তারপরে আমি আবার তারপর দিন ডিউটি থেকে গেলাম, দেখলাম মুস্কান আপু দেখে ভালো ভালো জিজ্ঞাসা করতেছে, আমার জন্য খানা নিয়ে আসছে, খানা ছোট ভাই বলে ডাকতো, ওনার খুশির জন্য আমার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসছিল। পরে খাইলাম, হয়তো বাঙালি কোনো বাংলাদেশি মেয়ের সাথে ছিল, হয়তো বাংলাদেশে বিরিয়ানি রান্না শিখেছিল। খাওয়ার পরে মুস্কান আপুর সাথে আমি কথা বলতেছি, হঠাৎ খেয়াল করলাম একজন মহিলা একটা ছোট একটা বাচ্চা কোলে নিয়ে, মানে যে দিকটা মানে সে দেওয়া হয়েছিল যে হসপিটাল দিয়ে পিছন দিয়ে সে এরিয়াতে না যাওয়ার জন্য, দেখলাম ওই দিক দিয়ে হাইটা চলে যাচ্ছে। তো মুস্কান আপুর জিজ্ঞাসা করলাম, আপু এই মহিলাটা কি, একটা বাচ্চা নিয়ে যাচ্ছে তো রাত্রবেলা এখানে, এখন যাওয়াটা দেখে দেবো, আপনি বলছে ঠিক না, কোথায় তুমি মহিলা দেখতেছো? আমি বললাম এই যে দেখলাম আমি। কন্যা জামির ভাই, তোমার দোহাই দিয়ে বলি, তুমি কখনো এদিকটা যাইবা না আর ওই দিক টাকাইবা না। অনেক বলতাম কেন মুস্কান আপু, এখানে তো অনেক লোকজন দেখতেছে যাইতেছে, চলতে পারছে না ভাই, তুমি যাইবা না, তোমার আমি নিষেধ দিছি, তুমি কখনো যাইবা না। ফলে বলতাম ছোট একটা মহিলা যাইতেছে বাচ্চা নিয়ে, সেটা এটা সমস্যা কোনো, এটা মহিলা না, এটা মহিলা না, তুমি যাইবা না। এ কথা বলার পর আমি চুপ হয়ে গেলাম, মুস্কান আপুর কথা শুনে আমি আর কিছু বললাম না। প্রায় 2 মিনিট পরে খেয়াল করলাম ছোট বাচ্চাটারে খালি এক মাটির ভিতরে মহিলাটা নিচে ফেলে দিল, ফেলে দিয়ে পালাটা বুকের ভেতরে রাখলো। আর বাচ্চাটা অনেক ওয়া করে চিল্লাইতেছে। তখন আমার মনে একটু খুব একটা কষ্ট জমাইতেছে যে বাচ্চাটা এত বেদনা একটা চির কান্না করতেছে, মায়ের লাগারই কথা, ছোট একটা বাচ্চা। আমি সহ্য না করতে পারি, মুস্কুরা বুঝে মুস্কুরা ভয়ে আমি গেলাম। আমি গিয়ে অবশ্যই বাচ্চাটা বাঁচাবো। এই কথা বলার পরে আমি জলদি মুস্কানাপুর থেকে দূর দিলাম, কারণ মুস্কানাপুর এখানে খেয়াল করলো আমি দূর দিলাম, কারণ মুস্কানাপুর বুঝতে পারছে এখানে কিছু একটা ঘটবে। তাই জন্য মুস্কানাপুর কিছু লোকজন নিয়ে আসে আমার পিছনে দূর দিল, কারণ ডাইভ দিল মুস্কানাপুর চিলে দেওয়ার পরে অনেক লোকজন বেড়ে গেল। মুস্কানাপুর দূর দিল, আমি দূরে যেতে যেতে পাই আমার এক মিনিট সময় তো লাগছেই, ওইখানে গিয়ে পৌঁছলাম। আমি পৌঁছার পরে পরে আমি মহিলাকে জিজ্ঞাসা করলাম, আপনার সমস্যা কি? তখন সেটা আরবি, কারণ তিতো বাংলাতে বললাম কোনো উত্তর পাই না, তারপরে হিন্দিতে বললাম তখন উত্তর পাই না। তখন আরবিতে জিজ্ঞাসা করলাম, আপনি কে? তখন কোনো উত্তর দেয় না, শুধু আমার আঙ্গুল ইচ্ছা দিয়েছে চলে যাওয়ার জন্য, বাস বোরকা পরা ছিল। পরে আমি জিজ্ঞাসা করছি, কে আপনি? আপনি আমার বলেন আর ছোট বাচ্চার কি অপরাধ আপনি কিসের জন্য মারতেছেন? পরে কোনো উত্তর দেয় না। তারপর জিজ্ঞাসা করলাম যে আপনাকে আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, আপনি ছোট বাচ্চাকে ছাইড়া দেন, আমার হাতে দিয়ে দেন। সে আমাকে এমন একটা গর্জন দিল, সে গর্জন আমি প্রস্তুত ছিলাম না, মনে হয় যে আমার কলিজাটা বের হয়ে যাচ্ছে। তখন আমি একটু ভয় অর্জন হয়ে গেলাম। তখন আমি জিজ্ঞাসা করলে আপনি কি বাচ্চাটা আমার কাছে দিয়ে দেন? তখন আমি চুপ মতো বলছি দিয়ে দেন। তখন আমার দিকে ভাই এভাবে তাকালো, আমি খেয়াল করলাম ওর দুইটা চোখ নাই, চোখ দুটো উপর দিয়ে পড়ে গেছে, মুখ দিয়ে রক্ত টপ টপ করে পড়তেছে, আর মাথাটা বলতে এক পাশে একবার কঙ্কালের মতো হাড় দেখা যাচ্ছে, আর এক পাশে মাংস মানে পচে যাচ্ছে, গলে গলে পড়তেছে, এরকম কিছু। তখন আমার মনে একটু ভয় এভাবে কাস্ট করলো আমাকে যে আমি লড়তে পারতেছি, উঠতে পারতেছি না। কারণ আমি তো আল্লাহ কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমাকে কিন্তু কোনো মতো জ্ঞান হারানোর সুযোগ দাও, আর নয়তো আমাকে তো উদ্ধার করো। বলতে বলতে হঠাৎ আমি মাটিতে লুটিয়ে পড়ি। তখন এই মুস্কানাপু কিছু লোকজন নিয়ে আসে, আসার পরে আমাকে নিয়ে যায় ভিতরে, নেওয়ার পরে আমাকে হসপিটাল নিয়ে যায়। নেওয়া যাওয়ার পরে আমাকে তিন মিনিট করার পরে প্রায় সাত ঘন্টা পরে আমার জ্ঞান ফিরে। পরে একজন ডাক্তার ছিল হাদিয়া বিন আব্দুল শেখ সাইদ, সে আমাকে বলছিল জামিন তোমার যাওয়াটা এখানে ঠিক হয় নাই, তোমাকে মুস্কান নিষেধ করছিল, তারপর তুমি মুস্কানের কথাটা শোনো নাই। আর মুস্কান এখানে আজকে নতুন না, মুস্কান এখানে 14 বছর ধরে আছে, তুমি মুস্কানের কথাটা শোনা দরকার ছিল, নেক্সট টাইম তো একা কোন সঞ্জয় বানান। আমি বললাম ঠিক আছে, আমার ভুল ঝুল হয়ে গেছে। পরে আমি মালিশ মানে ক্ষমা হাত ধুয়ে ফেললাম, মানে অনেক কিছু বললাম। বলার পরে তারপর দিন আবার ডিউটিতে গেলাম, কিন্তু আমি গিয়ে ওইখান থেকে লড়তে পারতেছি না, কারণ আমার শরীরে এত জ্বর, আর শরীর কেমন ধরনের একটা বই বই কাজ করতেছে আমার। তারপরে আমি 2 দিন হসপিটালে ভর্তি ছিলাম জ্বরে ক্রান্ত হয়ে। প্রায় 4 দিন পরে আমি আবার ডিউটিতে জয়েন করি। করার পরে দিন আবার একটা দিন ছিল, দুইটা সিজারের হবে, কিন্তু কোন একটা সমস্যার কারণে সিজারটা বাধ্যতামূলক করতে হইতেছে। তখন মোটরে পানি দরকার ইমার্জেন্সি, মোটরে একটু সমস্যা দিতেছে, কন্ট্রোল রুমতে বারবার মোটর বন্ধ হইতেছে, বারবার বন্ধ হইতেছে। তো মুস্কানাপুর বললাম যে আপু বারবার তো মোটর পানি বন্ধ হইতেছে, আমার তো একা যাইতে হবে খাজা নেমে, কারণ আমার সাথে তো আমি এখানে কেউ নাই, আর আমার কাছে তো এখন এমন ভাই সুফিক ভাই আর কেউ এখানে আপাতত নাই। তবে বলতেছে যে আমি ঠিক আছে, তাহলে তোমার জন্য কেউ নাই, আমি চলো তুমি আর আমি যাই, আর আরেকজন সৌদি একজন ডাক্তার ছিল শেখ রাসেল, সে গেছিল আমাদের সাথে। যাওয়ার পরে এনএসএ নামলাম, আমি নামার পরে খেয়াল করলাম যে লাইটটা সবসময় 24 ঘন্টা জ্বলে থাকতো, লাইটটা অন্ধকার, খাজন না কেমন কেমন নিবো আলো বাপ। তখন আমি হাতে প্লাস লাইট ধরে আমি আগে লাইটটা ওপেন করলাম। লাইটটা ওপেন করার পরে আমি খেয়াল করি নাই খাজানের ভিতরে, কারণ আমার কাছে আবার তো মোটর তো চালু করা। খাজন বলতে যে আপনি পানির ডাঙ্কি দিটা বলতে হয়, এদেশের আবার কারেন্টের ডাইন টাইন যা কিছু সব একটু মাটির তলে ইয়া করে বেশিরভাগ। যাই হোক, আমি আবার একটু মাটির তলে ঢুকলাম আর কি, প্রায় 10-15 ফুট নিচে, বা 15 ফুট নিচে সিঁড়িতে নামার পরে, আর উপর ছিল মানে লোয়ার সিঁড়ি ছিল, তো নামতে লোয়ার সিঁড়ি তাড়াতাড়ি নামতে পারবো না। আমি নামার পরে লাইট ধরাইলাম, মোটর চালু করলাম। মোটর চালানোর পরে খেয়াল করলাম কোনাতে একজন মেয়ে বসে আছে। তখন আমার একটু ঝাটকা লাগলো যে এরকম যে এত রাত্রে, রাত বাজে 2টা, এখানে মেয়ে কিভাবে আসবো? তোর মনে আমার ওইখানে প্রশ্নটা জেগে গেছে। তোমার সরকার মুস্কান বলে ডাকতেছি যে বোন আমার বাসা, বোন আমার বাসা। এই কথা শোনার পরে শেখ রাসেল তিনি তাড়াতাড়ি মসজিদ ইমাম সাহেবকে ফোন দিয়ে, ইমাম সাহেব চলে আসে, 4 মিনিট সময় লাগে, 4 মিনিটের ভিতরে আমি এখানে ওকে নিয়ে পড়ে যাই। আমি জিনিসটা খেয়াল করলাম যে মহিলাটা এভাবে আমার দিকে তাকাইছে, মাথার চুলগুলো এক এক নিজের দিকে নিজে টাইনে নিয়ে আসে, তুই শেখাইতেছে আমার মধ্যে আই আই। তখন আমি একটু এত বই পাই গেছি যে এখানে নিজে নিজের কন্ট্রোল করতে পারি নাই, তো এখানে আমি উল্টে পড়ে যাই। ইমাম সাহেব আসে, আসার পরে আমার পানি ফুনি পরা দিয়ে দিয়া সেরা এখান থেকে আরো চারজন ডাক্তার আছে, ওরা নাকি উপরে আমার তুলে, কিন্তু ডাক্তারই তুলে, কিন্তু তখন কোন লুক ছিল না আর কারোর ফোন দিবের মতো ডাক্তারের এমন কোন পজিশন ছিল না, তারা উপরে ছিল। উপরে তোলার পরে আমাকে আবার নিয়ে চলে ভর্তি করানো হই। সেখানে জ্ঞান ফিরে আমার প্রায় তিন ঘন্টা পরে, জিজ্ঞাসা করে কি হয়েছে, পরে আমি দিলাম, পরে আমি যেদিকে তাকাই এদিকে খেয়াল করি যে মেয়েটা দাঁড়ায় আছে। তোর হুজুরে বললাম যে এখানে এখানে, তোর হুজুর বুঝতে পারছে। পরে হুজুরে কোরআন শরীফের থেকে কিছু জিনের ইয়াসুরা জিনের থেকে একটা আয়াত পড়ে পরে আমাকে কিছু ফু দিল আর আমাকে একটা দোয়া দিয়ে দিল, বসে দোয়াটা তুমি সক্ষম পাঠ করবা, দেখবার কোনো সমস্যা হইব না। দোয়াটা পাঠ করলাম, কিছু জিন পরে নিলাম আর কিছু দোয়া পরে হুজুর একটু পানি দিছিল খাইবার জন্য, দেখ কিছু খাইলাম। আর হুজুরও ছিল পাকিস্তানের, হুজুরও আমাদের এই মাংস ছিল পাকিস্তানের, দেখ পানি খাইলাম। পানি পানি খাওয়ার পরে সুস্থ নিজেকে নিজে খুব ভালো লাগতেছিল, কিন্তু জ্বরটা একটু আবার বেড়ে গেছিল। খুব কষ্ট মষ্ট করে সেদিন রাত্রে আমার পাশে যাই টিটি করতে করতে, তারপর দিন আবার যাই মুসকানা বলতেছে, আমির ভাই তোমার সাথে নিয়মিত কিছুদিন না একদিন একটু কিছুদিন পরে ঘটনা ঘটতেছে, তুমি একটু সাবধানে থাকো। পরে বলতে ঠিক আছে, সাবধানে কথা বলার পরে আমি চুপ হয়ে গেলাম। আসল ভাই চুপ হয়ে যাওয়ার পরে এত একটা বই ক্রাশ করছিল আমার যা আমি বোঝাতে পারবো না। তারপরে আমি চলে যাই হসপিটাল ত্যাগ করার চিন্তা ভাবনা করি, আমি হসপিটাল করবো না, কোম্পানির মধ্যে জিজ্ঞাসা করি স্যার আমি এখানে থাকবো না, আমি এখানে চলে যাবো। পরে বলতেছে না জামি তোমার এখানে থাকতে হবে, তুমি আর কয়েক মাস থাকো, কিছু নতুন লোক আসবো, আসলে বিষয় পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে, আসলে তাদেরকে দায়িত্ব দেওয়ার পরে তুমি এখানে চলে যাবে। আর তুমি স্যার এখন আপাতত এখানে কোন দায়িত্ব আপাতত কেউ নাই, আর যারা ছিল তারা তো জানোই ছুটিতে চলে গেছে কয়েকজন। আসলে সত্যি বলতে কি জানেন, প্লাম্বার বলতে একমাত্র আমি ছাড়া কেউ এখানে ছিল না। আর হসপিটাল তো সিজার হইতেছে, আপনার অবসর হইতেছে, অনেক কিছু হইতেছে, এত কিছু হই তাহলে অবশ্য পানির হয়তো জরুরি দরকার, আর আমি না থাকলে হইতে পারতেছে না। কিন্তু দিনবেলা যে আছে সে একবার নতুন, মানে সে কাজ বলতে কিছু বোঝে না, বাধ্যতামূলক আমার এই বর্তমানে দায়িত্ব হয়ে যায়। সময় ফোন দিয়ে রাত নাই দিন নেই আমার এখানে যাইতে হয়, কিন্তু ডাক্তার আমি বলে দিচ্ছি যে আমি এত রাত দিন ডিউটি করতে একা তো পারবো না, কারণ আমি তো একজন মানুষ। মানে আমার বলছিল যে সমস্যা নাই, রাত্রিবেলা আইসে ডিউটি করতে পারো, যখন পানি লাগবো তোমার ডাইকে দিব, তোমার এখানে রুম দেওয়া হয়েছে, তুমি রুমে দরকার হলে ঘুমাইবা, রাত্রে ঘুমাও দিনে ঘুমাও সমস্যা নেই, দরকার লাগলে তোমাকে ডাক দিয়ে হইব বা সদব করে দিয়ে হইব। ফলে আমি একটু বললাম তাহলে ঠিক আছে সমস্যা নেই, তাহলে আমি সুপ্রিম কোর্টে ডিউটি করতে হওয়ার সমস্যা নেই আমার। এ চিন্তা করে আসলে ভাই থাকতে লাগলাম হসপিটালে, থাকতে লাগলাম থাকতে থাকতে হঠাৎ একদিন রাতে একটা শব্দ আসছে, এত একটা গর্জন ভয়ঙ্কর, মানে মানে ঘোড়ার পার শব্দ এরকম কম 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 একটা শব্দ হইতেছে। ফর আমি ভারী হলাম, আবার আমার পাশে আবার ওইখান দিয়ে একটু দূরে একটা মসজিদ ছিল, তখনই আমার খেয়াল ছিল না মুসকান আপা নিশ্চিত করেছিল মসজিদ দিকে না যাওয়ার জন্য। আমি বাধ্যতামূলক কি কারণে যেন ওইখানে আবার চলে গেছিলাম মসজিদ দিকে। মসজিদ দিকে যাওয়ার পরে খেয়াল করলাম মানে এমন একটা নিঃশ্বাস ফেলাইতেছে, মানে বিশাল বড় বড় নিঃশ্বাস, কেমন যেন একটা অপর বড় থাকতেছে। উদ্যোগ তো আমাকে দোয়াটা দিয়েছিলাম, দোয়াটা পড়তেছিলাম, এত শরীর বেশি লাগতেছে না। তখন আমি হাইটের সামনে যাইতেছি কিছু খেয়াল করি না, হঠাৎ পিছনে ঘুরে তাকাই দিয়ে আমার পিছনে একজন ঘোড়া দাঁড়িয়ে আছে, ঘোড়ার উপর একজন মানুষ, মানুষটা বলে দাঁড়াইছে যে ঘোড়ার উপর একটা ছুরি নিয়ে আসে, ঘোড়ার উপর বসে আছে আর মাথায় একটা টুপি পাগড়ি পরা, পাগড়ি পরা টুপি পরে আছে। তখন রাসেল ভাই আমি খেয়াল করলাম যে রূপে মাথা টুপি পাগড়ি পরার পরে তারপর হাতে একটা ছুরি নিয়ে আসে বসে আছে, আমাকে বলতেছে যে এখানে আমি কিসের জন্য আসছি। ফলে আমি বলছি এখানে আমি আসছি এমনি, আমি একটা শব্দ শুনতে পারলাম তাই জন্য আসছি, কিন্তু ঘোড়াটা অপর পাশে ছিল, লোকটা আমার পিছন থেকে কথা বলতেছে, মানে ঘোড়াটা আমি ছিলাম ঘোড়ার পিছনে, ঘোড়া ছিল আমার সামনে, এরকম ভাবে আমি কিছু ঘোড়া দেখতে পারতেছি, ঘোড়ার পিছনে দেখতে পারতেছি কিন্তু সামনে দেখতে পারতেছি না, কিন্তু সে লোকটা সামনে ছিল কিন্তু আমার দিকে তাকায় না, পিছন দিকে গেছে। তারপরে হঠাৎ বলতেছে এখান থেকে চলে যাওয়ার জন্য আমার, আমি বলছি ঠিক আছে চলে যাবো। আমি যখন ঘোড়ার সামনে যে যাবো খেয়াল করলাম ঘোড়ার মাথা নেই, আর রক্ত টপ 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 করে রক্ত পড়তেছে, আর এই রক্ত টপ টপ আর ঘোড়ার নিঃশ্বাসটা এমন হইতেছে। তখন আমি একভাবে একটা বই পাই, বই পাওয়ার পর এত জোরে একটা চিল্লি দিয়ে এখানে জ্ঞান হারিয়ে ফেলি, কারণ রাসেল ভাই বুঝতে পারছেন মাথার এমনি ঘোড়ার মাথা নেই, তারপরে রক্ত পড়তেছে আর ঘোড়ার একটা নিঃশ্বাস আর করে একটা শব্দ হইতেছে, এত ভয়ঙ্কর রাসেল ভাই, আমি আর খেয়াল কন্ট্রোল করতে পারি না নিজেকে। তখন আবার পড়ে যাই, পরে দেওয়ার পর চিল্লি দেওয়ার পর ইমাম সাহেব ছিল মসজিদের পাশে, আবার ইমাম সাহেব দূরে আসে, ইমাম সাহেব আসার পরে আমাকে দলে, ইমাম সাহেবের নাম ছিল আলী, তিনি আমাকে দুয়াটো পরে, তারপরে কিছু কিছু করার পরে পরে হুজুর চলে যান। চল যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছি কি হয়েছে, পরে বললাম যে মনে মন সমস্যা। তোমাকে নিষেধ দেওয়ার পরে তুমি কেন এখানে আসো? গুরুতর এরকম সমস্যা, বাজি আপনার কোন শরীর খারাপ হইব? আর এরকম শব্দটা শুনার পরে আমি দূরে বাইরে আসলাম, কারণ ভাবলাম হয়তো আপনার কোন সমস্যা, তাই জন্য আসছিলাম। পরে ইমাম সাহেব বলছে না এরকম কোন সমস্যা হইলে তোমার বাইরে হবো না, আর এখন কোনদিন বাইরে হইব না, দরকার আমার ফোন দিবা। পরে বললাম, পরে চলে গেল। পরের দিন স্বপ্ন দেখতে লাগলাম আমি, গোড়াটা বারবার আমার বলতেছে যে কখনো আর এখানে আসবি না, কাউকে আমার কথা বলবি না। বারবার আমাকে হুমকি দেওয়ার মতন কথা বলতেছিল, আমি খুব ভয় পাইতেছিলাম। হুমকি একদিন দুই দিন তিন চার দিনে কন্ট্রোল করতে পারি না, পরে আমি পাই পাগলের মতন ওরা দেওয়ার অবস্থা। মাথা মতো আমার ঠিক নাই, আমি যেদিকে তাকাই এদিকে শুধু গোড়াটা দেখতে পারতেছি, যেদিকে তাকাই এদিকে। আর স্বপ্নে আমাকে বারবার নিষেধ দেওয়া হইতেছে যে আমি কাউকে শেয়ার না করতাম। পরে ইমাম সাহেব বলতেছে কি সমস্যা, আমি বলতে পারি নাই। পরে ইমাম সাহেব আমাকে একটা গুন্টির ভিতরে বসাই, বসানোর পরে পরে ইমাম সাহেব কিছু দোয়াটা করার পরে তার কিছু জিনের সাথে কথা বলে আমার বেশি নিয়ে কথা বলার পরে জিন বলতেছেন যে যে ওর ভিতরে কিছু জিন প্রবেশ করে গেছে, আর কিছু জিন ওরে ব্যবহার করতেছে, কিন্তু ওর ক্ষতি করতেছে না, এমনি কোনো ক্ষতি করার চেষ্টা করতেছে না, আর ওরে কোনো ইয়া নাই, মারা কোনো চিন্তা ভাবনা নাই। তাদের চিন্তা একটা ওরে একটু বই দেখানো আর অন্য একটু মজা করানো, মানে এরকম ভাবে কিছু কিছু বলছিল আমাকে নিয়ে। সেটা আর ওখানে তদন্ত দিছিল, পরে বলতেছে যে মাথা ঘাটা যে ঘোড়াটা আমাকে নিয়ে দিতে চায় তাদের দেশে, মানে কোনো একটা কারণ বসতে আবার দিয়ে যাবে। তখন এমনি বলতেছে রাতকালীন পথ, আটকালীন পথ হইতে পারে এখান থেকে বদলি করে দিতে হইব, আর নাইতে পারে নাইট ডিউটি থেকে সরাই দিতে হইব। পরে কথা বলার পরে জিনিসের সাথে কথা বলার পরে ইমাম সাহেব বললো যে তোমার এখানে থাকাটা ঠিক না, আর নাইতে তোমার এখন চেঞ্জ করতে হইব। পরে আমি আবার একথা শোনার পরে মধ্যে সাথে বললাম আর শরীরে এত ঝড় রাসেল ভাই কি বলবো, মার মাথা এত ব্যথা। পরে আমি মধ্যে বললাম যেমন সমস্যার পরে তারপর হয় না সে মাথা ঘোরা ঘোরাটা। তারপরের দিন আবার রাত্রেবেলা আমি এরা দুইটা বাজে আমার রুমে, রাসেল ভাই বিশ্বাস করে রুমটা রক্ত তক 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 হয়ে গেছে, এত হিম করা রক্ত রাসেল ভাই, আমি একবার কল্পনা করতে পারি না কিভাবে হলো। আমি শুধু একটু চিন্তা করতেছি যে এত রক্ত ভাবে পড়তেছে আমার কি হয়ে যাবে। আমি চোখ বুঝে আসি আর দোয়াটা পড়তেছি, চোখ বুঝে আসি দোয়াটাই পড়তেছি, কিন্তু হয়তো দোয়ার বলে সুদেতে আল্লাহ হয়তো জিনটা আমার কাছে আসতে পারতেছে না, কিন্তু দূর থেকে হয়তো হুমকি আর গরম দিয়ে যাইতেছে, বলতেছে তোকে আমি নিয়ে যাবো, পরে আমি নিয়ে যাব। মানে এরকম ভাবে আমার একটা শব্দ হচ্ছে সবকিছু কিছু ভাষাটা আরবিতে, কারণ আমি তো আরবি ভাষা আমার কাছে কন্ট্রোল হয়ে গেছিল, তখন আরবি ভাষাটা বেশি কিছুটা অল্প হইলেও বুঝতে পারতাম, মানে প্রায় 60% আরবি বুঝতে পারতাম, 40% বুঝতে পারতাম না, সেরকম আর কি। প্রায় আসছে প্রায় 8 মাসের মতন হয়ে গেছে ভাই, তখনই আমি ভাবতে লাগলাম যে না, আর তখন করোনা, করোনার টাইম চতুর্দিকে কোনো গাড়ি ঘোড়া চলাফেরা সবকিছু বন্ধ, 24 ঘন্টা করোনা পথ কিছু নাই, একমাত্র হসপিটাল খোলা, এটা আর সারার কিছু নাই, কোন যাওয়ার ফটো নাই, আমার বাধ্যতা হয়ে হসপিটালে থাকতে। চতুর্দিকে এক মহা বিপদে পড়ে গেলাম আমি, আর তখন আল্লাহকে স্মরণ করতে লাগলাম, আল্লাহ তুমি আমাকে এতে দিয়ে নাও, আল্লাহ তুমি আমার দিকে সরাই নাও আর আমার দিয়ে ধরে নাও। জিনগুলোর পর এক এক করে সব আমার পিছনে রেগে গেছে, কেন আমি সবকিছু শেয়ার করলাম আমার সব কাছে, কেন বললাম আমি সব বলার পরে তারপরে সব পিছনে রেগে গেছে, লাগার পরে আমি সবকিছু শেয়ার করে সবকিছু বললাম। পর একদিন স্বপ্নে আমাকে বলতেছে যে তুই বলিস তুই কাজটা ঠিক করিস নাই, তাই আমি বললাম যে আমি বলি নাই। ও তুই বলিস তাই তোর কারেন্ট জিল বলছে, আমি বলছি আমার কারেন্ট জিল বলতে পারে সেটা তো আমার তো কোনো দোষ নাই, কারণ তোর কারেন্ট জিল বলবো কেন। তখন আমি বললাম যে আমার কারেন্ট জিল বলতেই পারে তাহলে আমার কেউ পারে না, তুই ভুল করছিস, পরে মেরে ফেলবো। তখন খেয়াল করলাম যে পাগড়ি পরা যে হুজুরটা ছিল সে পথের দিকে ঘুরলো, ঘুরার পর দেখলাম ওর তার চেহারাটা কি বলবো পাই বানর না কুকুর না এরকম ভাবে একটা মুখটা এরকম যে সারা মুখে পশম অনেক বড়, ভাল্লুকের মতন হাতের নখগুলা, পাগুলা বিশাল বড়, আর গলাটা আসলে এত লম্বা যা বলে বুঝাইতে পারলাম না, যেটা আমি স্বপ্নে দেখলাম। আর ঘোড়াটা মাথার থেকে রক্ত কি কারণে পড়ে গেছে সেটা বলতে পারলাম না, কারণ ঘোড়ার কি কারণে মাথা আলাদা হয়েছে তাও বলতে পারলাম না, শুধু তো জানি সে আমার মধ্যে সে ধরে আমি নিয়ে যাবো তোর চলে নিয়ে যাবো। পরে আমি বললাম না সেটা তো হচ্ছে না, আমার তো কিছু একটা করতে হইব। পরে আমি ইমাম সাহেব বললাম হুজুর এরকম সমস্যা এরকম এরকম আমাকে হুমকি দিয়েছে মারার হুমকি দিয়েছে। পরে বলতেছে যে না তাহলে তো বেজ হচ্ছে একটা নীতি। তখন ওলিদ নামে একজন সৌদি আরব ছিল, সে তার কাছে সবকিছু শেয়ার করলাম, সে একজন মুফতি ছিলেন, তিনি আমাকে বলেছিলেন যে দামির এরকম সমস্যা যখন তোমার, আমি তোমার সাথে থাকবো। ইমাম সাহেব আমার সাথে থাকতে লাগলো দুদিন, তারপরে তিন দিন মাথায় ইমাম সাহেবকে আক্রমণ করা শুরু করলো। ইমাম সাহেব হাতে নখ এ সে চিমড়ি লাগতে লাগলো। একদিন ভালো ছিল, পরের দিন ঘটনা শুরু হয়ে যায়। তো ইমাম সাহেব বুঝতে পারছে যে আমার সাথে কিছু একটা ভয়ঙ্কর ঘটনা তারা আমার সাথে জড়িয়ে গেছে বা ভয়ঙ্কর ঘটনা ঘটাইতে থাকতেছে। তখন ইমাম সাহেব আমারে সবসময় সুনিশ্চিত করছিল আর ওলিদের সাথে থাকার জন্য বলছিল। সে ওলিদে আমার সবসময় আমাকে জড়াই লাগতো, দোয়া পরে আমাকে সবসময় সিফট রুমে রাখার চেষ্টা করতো, একে লড়া করতো, এই দিনগুলোর সাথে একে লড়াই করত। অনেক কষ্ট করার পরে তাই এক ও মহিলা জিনটা প্রথম যে দিনটা আমাকে আক্রমণ করছিল জিনটাকে বন্দি করে ফেলে। বন্দি করার পরে এক বোতলে বন্দি করে আমার বলছে পানির বোতল দেওয়ার জন্য, পানির বোতল ছিল আমার এখানে, পানির বোতল ছিল বলছে পানিটা ফালাই দেওয়ার জন্য, পানিটা ফালাই দিয়ে পরে বোতলে বন্দি করে। পরে বলতেছে ওরা অনেক অনেক জিন আছে এখানে, ওদের একা পারতেছে না। তারপরের দিন একজন ছেলে আসছে আবার নতুন কৈতিকে জানে না কোন নামায় দে ছেলেকে নিয়ে হয়েছিল। সে আবার কি কারণে জানে আমাদের বিল্ডিং হসপিটাল ছাদে গেছিল, ছাদে যাওয়ার পরে টিকটুক ভিডিও বানাতেছিল। হঠাৎ ছাদে তেও চিৎকার দিয়েছে আমার বাসাও, আমাকে বাসাও, আমাকে নিয়ে গেল, আমার নিয়ে গেল। এ কথা বলার পরে সবাই আবার দূরে ছাদে গেলাম, ছাদে যাতে দেখুন ছেলে ছাদে দাঁড়াই নিছে। হঠাৎ তিনতলা ছাদের উপর তাকে মাটিতে পড়ে গেছে, পরে মাথা ফেটে হাত পা ফেটে এখানে মারা গেছে। মারা যাওয়ার পরে রাসেল ভাইয়ের নিয়ে হই এখানে নিয়ে আসে, নিয়ে আসলাম। আসার পরে পরে স্বপ্নে ছেলেটা হুজুর বলতেছে যে হুজুর আমি মারা যাইনি, আমাকে এভাবে মারানো হয়েছে, আমাকে বাঁচান আর দয়া করে আমার লাশটা মা বাবার কাছে পৌঁছাই দেন। তখন এই কথা এমনি করুন না সবকিছু বন্ধ। তখন হুজুর একদিন দুদিন করে খেয়াল করতেছে কি করবে কিছু বুঝতে পারতেছে না। এক মই একটা লোক জীবন নিয়ে গেল এখন আমার পিছনে রেখে গেছে। চিন্তা করলো যে না তাহলে আমার বাসাইতে হইব, এখন এখন টার্গেট যখন বলছে তখন আমার বাসাইতে হইব। তখন হুজুর জন ছেলেটার বোঝা কথা বলার পরে তখন হুজুর চিন্তা ভাবনা করলো না এখন ছেলেটা কি আগে প্রথম বাসাইতে হইব, বাঁচানোর পরে তারপরে এখন আমার চিন্তা ভাবনা করতে হইব। হুজুর কিভাবে লাশ পাড়ায় বোঝাতে মাথা ঢুকতেছে না, পরে আমার কাছে সবকিছু শেয়ার করলো। পরে আমি আমি আমার ম্যানেজারের সাথে কথা বললাম, কথা বললাম, পরে বলতেছে ঠিক আছে লাশ দেশে পাঠানো হইবে, আগে ফ্লাইট চালু হোক। তখন লাশ ফ্রিজের মর্গে লাগা দেওয়া হয়েছে। তো অনেক খেয়াল করলাম যে ঘুরা কাটা যে মাথাটা ছিল যে রোগটা, ওর সাথে ছেলেটা মানে কোনো একটা রুশি ধরে সবসময় থাকে, মানে আমি স্বপ্নে দেখতে পারতাম সে রুশি ধরে লাগতো আর সে রোগটা বসে থাকতো। বলতেছে ও একা ঘুরা কন্ট্রোল করতে পারে না, আমাকে দরকার, মানে আমাকে নিয়মিত হুমকি ধুমকি দেখে দেখতো। আমি আসলে ভাই পাগলের মতো হয়ে গেছিলাম, না পারতেছে কিছু বলতে, না পারতেছে কিছু সহ্য করতে, আমি দিন দিন পাগলের মতো হয়ে যেতেছিলাম। মাথার সুর নিজে নিজে খাইতাম, নিজের নিজে খাইতাম, আমি শুধু দেখতাম পোকা মাকড় খাওয়ানোর সুবিধা দিত, আমি কিছু করতে পারতাম না। মানে তনে বেশি অত্যজনের কারণে ডাক্তার বুঝতে পারছি এটা পরমাণু কিছু না, আমাকে সবসময় ইঞ্জেকশন দিয়ে আসে, আমার ঘুম পাড়াই লাগতো, নয়তো আমাকে অজ্ঞান করা লাগতো, সিসালাই লাগাই লাগতো, মানে এক কিছু না কিছু সবসময় থাকতো। তো মুস্কান সবসময় আমার কাছে থাকতো, আমাকে সবসময় নার্সের দায়িত্ব একাই আমার দায়িত্ব নিত, সে সারালা থাকতো। এমন সময় সে যে ওলিদ আর মুস্কান একসাথে রাত্রেবেলা পাহারা দিত, কারণ রাত্রেবেলা আমি একা বলে চলে যেতাম, কই যাইতো আমার কেউ খেয়াল করতে পারতো না। তো সিসি ক্যামেরা প্রকাশ করলে সিসি ক্যামেরা খেয়াল করতো যে আমার কেউ ডাইনে নিতেছে গা বা কেউ নিয়ে যাইতেছে গা, কিছু একটা ছাই আইতেছে ঘোড়ার উপরে বসে আইতেছে, এরকম কিছু খেয়াল করতো। পরে ওর টার্গেট ছিল এরকম যে আমাকে নিয়ে যাবে। পরে এরকম করতে 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 হঠাৎ একদিন হুজুর টার্গেট করলো যে না এই ঘোড়াটা বন্দি করার জন্য। তো ইমাম সাহেব ওলিদ আর ওলিদের দুজন বন্ধু ছিল, তারা আসছিলেন, তারা স্কলার ছিলেন, তারা আসার পরে সবাই মিলে একসাথে বসে এই ঘোড়াটা ধরে বন্দি করতে তার সক্ষম হই। ঘোড়াটা বন্দি করার সত্ত্বেও পরে পরে ইমাম সাহেব আমাকে কিছু কথা বলে, এই ঘোড়াটা নাকি বলে এটা আমার ধর্মসূত্র থেকে ধরে আমার পিছনে রাইয়ে আছে, আর পিছনে আছে বলতে এটা আমার বাংলাদেশ সুনামগঞ্জ চাঁদপুর তায়পুর জানাতে এখান থেকে কিছু একটা সম্ভব, ওইখানে পাহাড়ের দিকে ওইখানে গেছিলাম আমি ছোটবেলা বলে, ওইখানে আবু আম্মু এখানে বলে আমার নিয়ে গেছিল। ওইখানে যাওয়ার পরে কোনো একটা সম্ভব হতো, আমি ছোট ছিলাম তখন আমি খেলাধুলার পথে একটা পাথর নিয়ে বলে আমি ওইখানে ডিল মারছিলাম যেখানে ঘোড়াটা থাকতো। থাকার পরে সে আমাকে সবসময় খুঁজে বেড়াইতো, পাই না পাই না, হঠাৎ একদিন কি কারণে যে সব দেবে এখানে এসে বলে আমাকে খুঁজে পাই। কিন্তু রাসেল ভাই আমি এটা একটা কল্পনা করলাম যে মানে কল্পনা বলতে একটা ভাবতে লাগলাম যে আমি ছোটবেলা যদি এরকম হইতো তাহলে সে আমার সাথে প্রায় বিশটা বছর ধরে, তার আমি একদিক সেদিক আছি মানুষ আছে, সে আমাকে খুঁজে পাইল না, বিশ বছর পরে সে আমাকে কিভাবে সৌদি আরবে খুঁজে পাই আমি এটি বুঝতে পারলাম না। তখন আমার একটু বয়ে ক্লান্ত হয়ে গেল, না পারছি বাড়িতে সহ্য করতে, না বাড়িতে পারতেছি শেয়ার করতে। বাড়িতে সহ্য করতে মা এমনি, কারণ আমার দুইটা কিডনির সমস্যা, পানি হয়ে গেছে আর কিডনির এমনি সমস্যা হইতেছে। আর দ্বিতীয় কথা এমনি একটু সমস্যার ভিতরে আমার পরিবারটা ছিল, একটু প্যারামেডিক্স অফিসে, কারণ পরিবারটি সমস্যার ভিতরে ছিল বলতে কয়েকদিন পরে পরে আমার আম্মুকে কেউ একজন ডাকতো নিয়ে যাওয়ার জন্য, বলতে চলে আয় চলে আয়। তার আম্মু শুধু কান্না করতো আর গলা আমার গলা ধরে বলতো যে বাবার আমি মনে হয় বাঁচতাম না, আমি বাঁচতাম না, এরকম কিছু বলতো। আমি বলতে কেন আমার ডাকে কেউ। পরে আমাদের একজন পীর সাহেব ছিল, আমার মার পীর সাহেবের কাছে হয়েছিল বাইতুল্লাহ সাহেব, তিনি কিভাবে কি করছিল সেটা আমি বলতে পারলাম না। আমি চেষ্টা করছি এখান থেকে জায়গা ত্যাগ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব সৌদিরপাইছিলাম, সৌদিরপতি চলে যাবো, আমি যাইতে পারি না। ভাই কোনো দিন আটকে গেছিলাম, তখন বলবো সে তো একটা ফ্লাইট চালু হয়ে যাই। তখন হঠাৎ আমার মাথায় খেয়াল আসে যে এক সপ্তাহের ভিতরে সবকিছু কমপ্লিট করে লাস্টের দেশে পাঠানোর জন্য আমি হসপিটালে বেরিয়ে যাবো। একটা ধাক্কা খাই, একজন লোক অনেক লম্বা, এত লম্বা, তার শরীরে তো সুগার ছড়াইতেছে, আমার বলছে আজ থেকে তুমি অনেক মুক্ত, তুমি নিশ্চিত থাকো কোনো সমস্যা নেই। তখন আমি একটু অবাক হইলাম যে আসলে কি, হঠাৎ তো আমাকে এই কথা কেন বললো, পিছনে তাকায় দিয়ে লোকটা নাই। তখন আমি একটু অনেক বই পাই গেছিলাম, হয়তো ভাবলাম হয়তো কোনো একটা সমস্যার কারণে, হয়তো কোনো কিছু একটা বল টুল দেখছি, হয়তো তেমন হতে পারে। সে বইটা মনে হয় তাকান্ত হয়ে গেছিল। রাসেল ভাই আজও আমি একা ঘুমাইতে পারি না, কারণ ঘুমাইতে গেলে রাসেল ভাই আমি ঘুমাই থাকলে আমি যে রুমে ঘুমাই রুমে নিয়মিতই মোমবাতি, আগরবাতি, কিছু হার, কিছু সবসময় আমার রুমের ভিতরে মাঝখানে পড়ে থাকে, যেখানে আমি খাওয়া দাওয়া করি এখানে রুমে মাঝখানে বসে খাওয়া দাওয়া করতাম সেইখানে পড়ে থাকতো প্রত্যেকদিন। এখনো নিয়মিত এখনো পাইসম ঘটে, কিন্তু আবার আপাতত মাসানিক ধরে ঘটনা একটু কিছুটা কম হইতেছে, কিন্তু নিয়মিত এগুলো ঘটতেই আছে। মানে মোমবাতি, কিছু হার, কিছু পড়ে থাকতো এখানে, কিন্তু এখান থেকে নিয়মিত ঘটতেই থাকে। দরাসল দুঃখের বিষয় হয়েছে যে আমি হসপিটালের নামটা আমি শেয়ার করতে পারতেছিলাম না, কারণ এখানে নিষেধ দেওয়া আছে হসপিটালের নামগুলো শেয়ার করা যাবে না। আর এমন ছবি টুবি হসপিটালে ছবি তোলা নিষেধ করা আছে, কারণ ছবি তুলে এখানে ছবি তুলে যে পাঠাই কিছুর মধ্যে কোনো সমস্যা হয় বা একটা সমস্যার কারণে আমাকে এখন ধরতে পারে, আমার 10,000 রিয়াল জরিমানা দিতে পারে, এমনকি আমার 1 বছর জেলও দিতে পারে, সেরকম আইন করা আছে। তাই দরাসল আমি ছবি টুবি এখানে তুলি নেই, আর তাই জন্য ছবি তুলে পাঠাইতে পারতেছি না, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা পাচ্ছি। আরো আছে রাসেল ভাই, পুরো ঘটনা শেয়ার করলে অনেক দূরে শেয়ার করা যাইতো, কিন্তু আমি শর্টকাট যেগুলো দরকারি সেগুলো বললাম। কিন্তু এখন রাসেল ভাই একা ঘুমাইতে পারি না, সে শরীরে জ্বরটা আছে রাসেল ভাই, রাত প্রতিদিন রাত্রেবেলা আমার জ্বর ওঠে, দিনে বেলা আলহামদুলিল্লাহ আমি ভালো সুস্থ জ্ঞান করি, রাত্রেবেলাটা পারি না। রক্ত পরীক্ষা করলাম, পশা পরীক্ষা করলাম, কত কিছু পরীক্ষা করলাম রাসেল ভাই, এখনো পর্যন্ত আমি জ্বরটা কির জন্য এটা করতে পারতেছি না। আর এখানে রাসেল ভাই একটা কথা বলি, এখানে কোন তাবিজ তুবিজ বা এরকম কিছু চলে না, বাংলাদেশে যায় তাবিজ তুবিজ দেব লাগে, এখানে শুধু একমাত্র কিছু দোয়ার উপর নির্ভর আর কিছু পানি পরা কিছু দেয় এখানে উপর নির্ভর করে আসলে। কিন্তু রাসেল ভাই ভৌতিক ঘটনাটা আসলে এরকম, যার সাথে ঘটে সে বোঝে তার বেদনা। আর আমি এখনো সৌদি আরব কর্মরত আছি, আর এখন আপাতত হসপিটাল ছেড়ে আমি এখন একটা কোম্পানিতে আপাতত জব নিছি। এখন রাসেল ভাই সে কথা মনে হলে এখনো কাঁপে, কিন্তু বিশেষ করে রাসেল ভাই ঘটনা যে ঘোরার ঘটনা একটু আমার জীবনটা রাসেল ভাই পাই শেষ দিকে করে দিছিল, যাক মনে আল্লাহ তাআলা হয়তো কিছু না কিছু জন্য বাঁচিয়ে রাখছে। আর আমার আব্বু মারা গেছে রমজানে, কয়েক রমজানের আগে মারা গেছিল, প্রায় 6 মাস হয়ে গেল, 18 এপ্রিল মারা গেছিল। আমি 18 এপ্রিল সৌদি আরবে আসছিলাম, তখন 3 বছর ধরে আমার যেদিন পূর্ণ হলো সৌদি আরবের বয়স, সেদিন রাত্রে রাত 3টা 3 ঘটে গেলে আমার আব্বু মারা যায়, কোনো একটা সমস্যার কারণে মারা গেছে। সবাই আব্বুর জন্য দোয়া করবেন রাসেল ভাই, আর আমার জন্য সবসময় দোয়া করবেন, সুস্থ দান করতে পারি। আর সবাই রিসেন্টের উদ্দুরে বলি, ঘটনা আর কিছু আছে শেয়ার করবো অবশ্যই, আমার হসপিটালের ঘটনাটা শেয়ার শেষ হল, তারপর পাহাড় অঞ্চলে একটা ঘটনা আছে সেটা শেয়ার করবো। তাছাড়া আরেকটি ঘটনা আছে যে আমি কোম্পানি ডিউটি করি, এখানে একটা ঘটনা আছে এখানেও শেয়ার করবো অবশ্যই। কোম্পানি ঘটনা অবশ্যই শেয়ার করবো সবার আগে, কারণ কোম্পানি ঘটনাটা এরকম যে এখানে তিনটা লোকও মারা গেছে, আরো কিছু সমস্যা আছে, যাই হোক আমি একসময় শেয়ার করে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য ভালো থাকবেন। ওকে, সালাম আলাইকুম।
ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর এখন এই জ্যৈষ্ঠের শুরুর দিকের সময়গুলোতে, যখন বাংলাদেশে বলা হয় মধুমাস, যখন আম কাঁঠালের সময়, সেই সময়টাতে আমাদের আম কুড়ানোর দিন শেষ, মানে ঝড় হবে, সেই বৈশাখের দিন হয়তো শেষ, কয়েকদিন আগে যদিও ঝড় একটু বৃষ্টি টৃষ্টি হয়েছে, বাট ওই ব্যাপারটা কিন্তু মানে এই আম কাঁঠালের সময় অনেকেই মানে আত্মীয়র বাসায় ফলমূল নিয়ে যাওয়া, তারপরে আরো অনেক ধরনের মানে উৎসব আয়োজন কিন্তু চলে। তো এই সময় মানে নানান ধরনের নানান কিছু মানুষ বিভিন্ন সময় এক্সপিরিয়েন্স করে, যে পাকা আম কুড়াতে গিয়ে ঝামেলা হয়েছে, বা কাঁঠাল গাছ কাটতে গিয়ে কাঁঠাল কেটে 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 নিয়ে আসবে এরকম ঝামেলা হয়েছে, এরকম কিন্তু প্রতিনিয়ত ঘটনা ঘটছেই। এই সময় খাল বিলগুলো শুকিয়ে যেতে শুরু করে, চারিদিকে মাছ ধরার উৎসব পড়ে। তো এই সমস্ত ব্যাপারের সাথে কিন্তু আমাদের ঘটনা পাওয়ার একটা রিলেশন আছে, একটা যোগসূত্র আছে। সুতরাং অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনারা আসলে কিভাবে চিন্তা করছেন, কি প্ল্যান আপনাদের, এবং কোন ধরনের ঘটনা আপনারা পাচ্ছেন। আমাদেরকে যদি কোনো ঘটনা পান, সঙ্গে সঙ্গে সেটা ইমেল করে জানিয়ে দেবেন। আমাদের ইমেল অ্যাড্রেস তো আপনাদের জানাই আছে, rasel.bhoot.com@gmail.com। এই অ্যাড্রেসে গিয়ে আপনি সরাসরি আমাদের কিন্তু জানিয়ে দিতে পারেন। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। এটি একটা ইমেল, এবং এই ইমেলটি আমি রেখে দিয়েছি একদম সবার শেষে প্লে করার জন্য, তবে তার পরেও একটা অডিও ক্লিপ আছে যদিও। ছোট্ট একটা ইমেল, চলুন শুনে আসি, আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন জানতে চাইলাম না, কারণ আমি জানি আপনি সব সময় ভালোর দলে। আমি টাঙ্গাইল জেলা গোপালপুর উপজেলা হাদিরা দক্ষিণ পাড়া থেকে লিখছি। আমার নাম মোহাম্মদ সাকিবুল ইসলাম শুভ। আমি আমার ছোট ভাই শান্ত 2016 থেকে ভূত FM শোনা শুরু করি, এবং 2020 থেকে ভূত.com। আমরা দুজনেই ভূত.com এর নিয়মিত লিসনার। এটা আমার ভূত.com এর প্রথম ঘটনা, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার এলাকার হায়দার আলীর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, তিনি এখনও জীবিত আছেন। ঘটনাটি যে স্থানে ঘটেছে আমি সেই স্থানের একটু বিবরণ দেই। একটা বিশাল বড় চাষের জমি, তার এক পাশে ভিটে যেখানে দাঁড়িয়ে আছে বিশাল এক শিমুল গাছ, আর চারপাশে জঙ্গলে ভরা। ওই ভিটের নাম ধামার তলা। এর পাশ দিয়েই বয়ে চলেছে একটা খাল। খালটির বিবরণ দেই, এটা এমন একটা খাল যার ঘটনা জানে না এমন লোক আমাদের এলাকায় নেই। এই খালে রোস্তম মিয়াকে শরীর থেকে মাথা আলাদা করে হত্যা করা হয়েছে। আরও দুইজনের রহস্যজনক মৃত্যু ঘটেছে এখানে। তাদের মধ্যে একজনের ছেলে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে আর একজনের মেয়ে শামুক সংগ্রহ করতে গিয়ে মারা গেছে। ওদের দুজনটি লাশ খালের পানিতে পাওয়া যায়। কিভাবে মৃত্যু ঘটে সেটা জানতে পারেনি। আবার একটা গলায় কলস পাথা লাশ ভেসে আসে খালে, কিন্তু জানা যায়নি লাশটি কার ছিল, কোথা থেকে এসেছে কেউ বলতে পারে না। এই সব মুক্তিযুদ্ধের আগে ঘটেছিল। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। তখন রাত প্রায় আড়াইটা। হঠাৎ বিড়ি টানতে টানতে হায়দার কাকার আগমন। তখন আমরা তিনজন বসেছিলাম, আমাদের কাছে এসে তিনি বসলেন। তখন তার কাছে ভৌতিক ঘটনা জানতে চাওয়া হলো। তার চোখ মুখ শুকিয়ে গেল, কিন্তু বলতে চাইল না। কাকা বলল, ভয় পাবি। আমি বললাম, বলেন না, কিছু হবে না। তিনি আরো জোরাজুরি করতেই এক কালো অধ্যায়ের ঘটনা বলতে শুরু করলেন। তখন আমাদের দেশ স্বাধীন হয়নি, আমরা পাকিস্তানের সাথে যুক্ত। আমি তখন যুবক, প্রচুর অভাব, আমি কাজ করি লোকের, আর বয়স তখন ১৯, বিয়েও করিনি। ধান চাষের সময় একটা কাজ পাই, জমিতে পানি সেচ দেবার। এই ঘামার তলায় খুব খুশি হই কাজটা পেয়ে, রাতে সেখানেই থাকতে চাই। ছোট একটা ঘরও আছে, মাইনেও ভালো। আমি কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম। শনিবার থেকে আমার কাজ শুরু। প্রথমে হালকা ভয় লাগে, কিন্তু আমি এক সপ্তাহ কাজ করার পর ভয়টা কেটে যায়। সমস্যা হয় এক সপ্তাহ পর শনিবার রাতে। সেচ দেয়া শেষ করে ঘুমিয়ে গেছি, হুট করে আমার ঘুম ভেঙে গেল। তখন আনুমানিক রাত ২টা বা ২টা। আমি উঠলাম, উঠে বিড়ি টানতে লাগলাম আর বাইরে গিয়ে টয়লেট করে আসলাম। ঘুমাতে যাব ঠিক তখনই আমার ঘরের উপরে বিশাল কিছু একটা পড়ল। মনে হলো শব্দ বিকট, আমি ভয় পাইনি। তখনই আমি বাইরে গিয়ে দেখলাম কিছু নেই। সেদিন কিছু ঘটল না, সাহস বেড়ে গেল। তারপরের রাতে একই ঘটনা, ওই ঘটনার সাথে আমি যেন পরিচিত হয়ে যাই। তারপর শুরু হয় আর একটা সমস্যা, এবার ওপরে নয়, আমার ঘরের দরজায় টোকা। একবার, দুইবার, চারবার আমি দরজা খুলে দেখি কিছুই নেই। এভাবে কেটে গেল কয়েকদিন, দরজা খুলে কাউকে দেখতে পাই না। তারপর ২ দিন স্বাভাবিক, শব্দ নেই, কিন্তু আমি যেন ওই শব্দ শোনার অপেক্ষা করি। তৃতীয় দিন একটা টোকার শব্দ, গোয়ানোর শব্দ পাই। আমি তখনও জানতাম না আমার সাথে কি ঘটতে চলেছে। এই গোয়ানোর শব্দ দিন দিন বেড়েই চলতে থাকে। হঠাৎ একদিন শুনলাম কেউ ঘুমাচ্ছে আর ঘরের চারপাশ দিয়ে দৌড়াদৌড়ি করছে। কিছুক্ষণ পর সব ঠান্ডা। ভিটের মেশিন ঘরের দরজার নিচের কিছু অংশে ফাঁকা। হঠাৎ আমি লক্ষ্য করি দরজার নিচ দিয়ে কিছু একটা প্রবেশ করছে। আমি দেরি না করে হাতে একটা রেঞ্জ নিয়ে বেরিয়ে পড়ি এবং দেখতে পেলাম ব্যাং আকৃতির একটা বড় মাথা ঘরের ভেতরে, বাকি অংশ বাইরে। আমি কিছু না ভেবেই রেঞ্জ দিয়ে সজোরে সেটাকে আঘাত করি। প্রাণীটি পালিয়ে যায়। আমি তখন একটু চিন্তিত হয়ে পড়ি, এটা আবার কি? এমন আকৃতির প্রাণী আমি জীবনেও দেখিনি। আমার ভয় কাজ করেনি, কিন্তু অবাক হয়েছি বটে, এটা আবার কি? এর পরের রাতে আমি যখন ঘামার তলায় যাই এবং কাজ শেষ করে বিড়ি খাই, তারপর বিছানায় শুয়ে পড়ি, শুয়ে পড়ার ১০ মিনিটের মধ্যেই দরজায় কড়া নাড়ছে কেউ, ২বার। তৃতীয়বার কড়া নাড়ছে। আমি তখন হাতে আবারও রেঞ্জ নিয়ে দরজা খুলি। দরজা খুলে আমি যা দেখলাম, মৃদু আলোতে ব্যাং আকৃতির একটা প্রাণী, তার মাথা ছিল শিয়ালের মতন অনেকটা, এবং ভয়ে আমি রেঞ্জ দিয়ে জোরে সেটাকে আঘাত করি। আমি ভেবেছিলাম এই প্রাণীটিকে যদি ছেড়ে দিই আমাকে মেরে ফেলবে। অতঃপর একের পর আঘাত করতে লাগলাম। আঘাত লাগার জন্য প্রাণীটি পালিয়ে গেল। আমি ওর পেছনে যেতে লাগলাম। ধান খেতের সরু আইল দিয়ে দৌড়ে একের পর এক আঘাত করতে থাকি। হঠাৎ দেখি আমি খালের পাড়ে এসে পড়েছি। আমার হুঁশ ফিরল, আর অমনি প্রাণীটি ঘুরে দাঁড়িয়ে আক্রমণাত্মক হয়ে গেল। এবার আমি কিছুটা ভয় পেলাম। প্রাণীটি হিংস্র হয়ে ওঠে, আমার দিকে এগিয়ে আসতে থাকে। প্রাণীটি আমার ২ হাত বরাবর এসে পড়ে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে পাগলের মতো রেঞ্জ দিয়ে আছড়ে পড়ি প্রাণীটির ওপরে। আমি বারবার প্রাণীটির মাথায় আঘাত করতে লাগলাম। এবার করুণ আর্তনাদ চিৎকার করে উঠল প্রাণী। আমার সাহস বেড়ে গেল। প্রাণীটির আর্তনাদ যেন দুনিয়া এফোর ওফোর করে দিল। পরিবেশ পরিবর্তিত হয়ে গেল, ঘন কালো মেঘে ছেয়ে গেল আকাশ। আমার শরীরের সব শক্তি দিয়ে সজোরে ঘন ঘন আঘাত করছি প্রাণীটিকে। প্রাণীটির দেহ নিথর হয়ে পড়ল। তখন আমি আঘাত করা থামিয়ে দিই। দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসে। আমি প্রাণ নিয়ে ছুটে পালালাম। বাড়িতে গিয়ে আমি জ্ঞান হারাই। এরপর ৭ দিন জ্বরে ছিলাম। এই ৭ দিন আমি কিছুই করতে পারিনি, কোনো কথা বলতে পারিনি, কাজ হারানোর ভয়ে ঘটনাটি কাউকে বলিও নি। আর ভাবলাম সব তো শেষ হয়ে গেছে। আমি জানি না যে আমার জন্য কি অপেক্ষা করছে। সুস্থ হয়ে আবারও কাজে ফিরলাম। ২দিন ভালোই কাটলো। আমি মনে মনে ভাবলাম এবার শান্তি মতো সব ঠিক হয়ে যাবে, ঘুমাতে পারবো। কিন্তু পরের দিন ছিল বুধবার। বুধবার রাতে আমি যথা নিয়মে কাজে যাই এবং কাজ শেষ করে মেশিন ঘরের দিকে রওনা দেব। হঠাৎ আকাশ কালো মেঘে ছিঁড়ে যায়, বজ্রপাত শুরু হয়। তখন আমি খালের পাড়ে দাঁড়িয়ে আছি। আমার মনে হলো আমার পাশ দিয়ে কিছু একটা যেন চলে গেল। একটু পরে ধান ক্ষেতগুলো নড়ে উঠল। আমি ভাবলাম শেয়াল হয়তো। দ্রুত ঘরে চলে আসলাম। প্রচন্ড বজ্রপাতের শব্দে আমার কান ঝালাপালা হয়ে গেল। তখন আনুমানিক রাত ১০টা থেকে ১১টা। প্রচন্ড বাতাসে আমার ঘরটি কেঁপে উঠল। বাইরে থেকে কর্কশ কণ্ঠে কেউ বলে উঠল, তার ছেলেকে নাকি আমি হত্যা করেছি। এবং আমার শরীর মুহূর্তের মধ্যে শীতল হয়ে যায়। আমি দেখি বড় অবয়ব আকৃতির কিছু একটা মুহূর্তের মধ্যে তার হাত আমার দিকে এগিয়ে আসে। আমি ভাবলাম আমি কোনো স্বপ্ন দেখছি, আমি জ্ঞানে নেই। সে আমাকে ঘর থেকে বের করে উঁচু করে ক্রমাগত বাড়ি দিতে লাগলো। আমার পুরো শরীর ব্যথায় কাতরাতে শুরু করলাম। আমি অবয়বটি বিশ্রী হাসি দিতে লাগলো, আবার আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর কতক্ষণ পরে জ্ঞান ফিরে যাই না, জ্ঞান ফেরার পর অবয়বটি আবার আমার দিকে এগিয়ে আসে, বিশ্রীভাবে হাসি দেয়, মাটি থেকে উপরে তুলে নেয় অনেক উঁচুতে সেই বিশাল শিমুল গাছটির দিকে। সে নিয়ে যায় আমাকে সেখানে। কান্না করার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না, যেন আমার দেহ নিরুপায়, সেই অবয়বটির মায়া জালে বন্দী। সে ঝোপঝাড় মোটা লতা পাতা দিয়ে আমার গলা পেঁচিয়ে ফেলল। আমি শুধু অপলকভাবে দেখছিলাম, কিছুই করার ছিল না। লতা পাতা পেঁচিয়ে আমাকে ঝুলিয়ে দিল সেই শিমুল গাছটায়, আর তার বিশ্রী রকমের হাসির আওয়াজ আমার দেহ থেকে যেন প্রাণটাকে বের করে নিয়ে যেতে চায়। আমাকে উন্মাদ করে তুলল তার সেই হাসি। আমি বাঁচার জন্য প্রাণপণ ছটফট করতে লাগলাম, লাভ হচ্ছিল না। দোয়া কালাম যা জানি সব পাঠ করলাম। ঠিক হঠাৎ আল্লাহর রহমত আমি দূর থেকে শুনতে পাই আজানের ধ্বনি, আর অমনি পড়ে যাই বিশাল সেই শিমুল গাছটা থেকে, যার কারণে আমার হাত ভেঙে যায় এবং এখনো আমার হাত পাকা। এই ছিল হায়দার কাকার সাথে ঘটে যাওয়া ঘটনা, সত্য ঘটনা। প্রমাণ হিসেবে আমি আপনাকে তার হাতের ছবি পাঠিয়ে দেব। অনুরোধ রইল ছবিটা শেয়ার না করার। গুছিয়ে লিখতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। আমি SSC পরীক্ষার্থী, আমার জন্য দোয়া করবেন, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের আজকের এপিসোডের শেষ ঘটনাটি আপনাদের জন্য প্লে করছি। এটা একটা অডিও ক্লিপ এবং আশা করছি যে আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। যারা আরও কিছুক্ষণ সময় থাকতে চান তাহলে শেষ ঘটনাটাও শুনে যেতে পারবেন, যদি থাকতে চান তাহলে। যদি অনেক রাত হয়ে গেছে, রাতে 1:37 আমি রাসেল আছি আপনাদের সাথে। চলুন চলে যাই ঘটনায়।
Juju asche, you are not alone.
Ami shudhu tomar sathe thakte chai.
Not alone.
You could be.
You will never be.
আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় বুথ ফ্যামের শ্রোতাবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি মোহাম্মদ ইউসুফ বলছি, উত্তরা থেকে। আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ, আর আমি যে ঘটনাটি এখন শেয়ার করব মূলত সেটা আমার সিরাজগঞ্জে 17 উপজেলায় ছনগাছা ইউনিয়নে কোনো একটা গ্রামের ঘটনা। প্রথমে বলে রাখি রাসেল ভাই, আমি বুথ FM থেকে শুরু করে আজ boot.com এ যতগুলো পর্ব হয়েছে সবগুলো শোনা হয়েছে, আর বুথ FM বা boot.com ছাড়া বা আপনার মেইল পড়া ছাড়া, এগুলো ছাড়া আসলে আমার ঘুমানোটা কল্পনা করা যায় না। বুথ FM কে আসলে অনেকটা ভালোবাসি। তো এখন যে ঘটনাটা শেয়ার করবো সেটা আসলে আমার মামার বাড়ির ঘটনা, মামাতো ভাইকে কেন্দ্র করে। আসলে মাছ ধরার একটা ঘটনা। তো সঙ্গত কারণে আমি আমার মামাতো ভাইটার নাম প্রকাশ করছি না, তো আমি সে কারণে একটা অন্য নাম ইউজ করছি, শওকত হিসেবে ইউজ করছি। তো আমার দুটা মামা, বড় মামার ছেলের নাম শওকত আর ছোট মামা, তারা ঠিক করে যে আসলে মাছ মারতে যাবে খালে। হাফ কিলো, বাসা থেকে হাফ কিলো দূরেই একটা খাল ছিল এলাকাতেই, তো যেরকম কথা সেরকম কাজ। সন্ধ্যার দিকে বের হয় আসলে মাছ ধরতে যাবে। সেই জন্য আসলে চেনেন বা অনেকে জানেন যে গ্রামে ছিপ জাল বলে থাকে, চারটা বাঁশ দিয়ে চার কোণারে জালি বা যেটা হোক নেট ওটা বাঁধা থাকে, আর ওটা বাঁশ করা থাকে পানির উপরেই উপরি ভাগে। এরকম করে আসলে মাছটা ধরা হয় গ্রামে। তো ওটা দিয়ে আসলে মাছ ধরার কথা ছিল। রাত্রে সন্ধ্যার পরে আসলে বের হয়, সন্ধ্যা থেকে মোটামুটি আট নয়টা পর্যন্ত ভালোই মাছ মারতেছিল আর কি। তো যাই হোক, এভাবে নয়টা পর্যন্ত মাছ মারা শেষে দশটার দিকে ছোট মামা আর শখ ছিল আসলে মাছ মারার, ওইখানে মোটামুটি ভালোই কিছু মাছ মারছে। আর চারদিকে তখন গ্রামের রাত, মানে অনেক রাত, প্রায় দশটার কাছাকাছি, তো প্রচুর রাত, চোদ্দকে অন্ধকার। মানে মামার সেদিন আবার মাছ নিয়ে, মানে ওই মামির বাসায় যাওয়ার কথা। হ্যাঁ, তো মামির বাসায় যাওয়ার কথা, তো মামা তো ভাইকে বললো যে তাহলে তুই মারতে থাক, আমি মাছ কটা নিয়ে গেলাম। আর আমার যে বড় মামা ছিল উনি আসবে একটু পরে বাসা থেকে, উনি আসবে দিয়ে। তারপর ছোট মামা চলে গেল, ও মূলত তখন ওইখানে একাই রাত দশটা। আর জালিটা বাঁধা ছিল আসলে কিনারা থেকে, খালের কিনারা থেকে বুক পানি দিয়ে যেতে হয় আপনার 10-12 হাত সামনে, এত দূর বুক পানি দিয়ে গিয়ে জালির উপর উঠতে হবে, মানে বাঁশ দিয়ে বাঁধা থাকে ওটার উপর উঠতে হবে। তো ওইখানে এই পর্যায়ে ওইখানে মাছ মারতে ছিল রাত বাজে দশটা। তো মারতে মারতে একটা সময় খেয়াল করে যে আসলে জালির ভিতরে কালো কি যেন একটা, মানে দেখা যাচ্ছে জালি যখন তুললো তখন কালো কি যেন একটা দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে তো ওঠার পরে মানে তীব্র মাছ পচা যে গন্ধ, মানে এত গন্ধ যে মানে টেকা কঠিন। চতুর্দিক অন্ধকার, জাস্ট একটা টর্চ লাইটের আলোতেও দেখতেছে যে জালির ভিতরে অনেক গন্ধ, মানে প্রচুর গন্ধ বেরোচ্ছে, প্লাস কালো বস্তার মতো, অনেক বড় বস্তার মতো উঠছে। আর জালির যে চতুর্দিকে যে বাঁশ বাঁধা ছিল ওগুলো মানে ভেঙে যাওয়া অবস্থা। এমত অবস্থায় ও কিছুটা বুঝতে পারে যে এটা আসলে ভালো কিছু না, যে এলাকার ভাষায় যেটাকে বলে যে মাইসা দেওয়া আর কি। তো মাইসা দেওয়া এটা তো বুঝতে পারছি। তো এই মুহূর্তে এখন ও একটু ভয় পাচ্ছে, এমনি সাহসী ছেলে, গ্রামের ছেলে, ওর সাথে এর আগেও অনেক রকমের ঘটনা ঘটে গেছে, তো বুঝতে পারছে যে আসলে এরকম মাইসা দেওয়া টাইপের কিছু একটা। তো এর কিছুক্ষণ পরে, 2 বা 1.5 মিনিট পরে বড় মামা আসে, এসে ডাক দেয় যে শওকত কই বা এরকম কিছু একটা। তো বলে যে আব্বা আমি এই যে এইখানে। তো পরে লাইট নিয়ে এখানে কাছে আসে, তখনও কিন্তু এটা কিন্তু যায় নাই, ওইখানে আছে। তো এই মত অবস্থায় আমার মামা তো আবার ওকে একটা গালি দিয়ে বসে, মানে বাজে ভাবে একটা গালি দিয়ে বসে। গালিটা বলে যে তুই পারলে যাইস আমার বাসাতে, দেখ কি কি শিখতে পারস, কি করতে পারস। তো এটা বলে মামার সাথে বলে মাছ নিয়ে বাসায় চলে আসছে। চলে এসে খাওয়া দাওয়া পরে রাত মোটামুটি তখন 10:30 মতো বাজে। তো বাসায় চলে এসে দেন খাওয়া দাওয়া করে ঘুমাইছে, ওর রুমে ঘুমাইছে। ঘুমানোর ওর ভাষ্য মতে ঘুমানোর 1 ঘন্টা পরে মানে ও দেখতে পায় যে টিন, চতুর্দিকে টিনে দিয়ে, মানে ওই আছর কাটলে বাইরে থেকে যেরকম শব্দ, খসখস শব্দ, এরকম শব্দ হচ্ছে। তো বুঝতে পারতেছে, চোখ দিয়ে তাকায় আছে, ও বুঝতে পারতেছে সবকিছু। একটু পরে ও দেখতে পায়, কিন্তু ও কিছুক্ষণ নড়তে পারতেছে না কোথাও, দেখতে পায় যে টিনের নিচ দিয়ে, মানে ঘরের টিনের নিচ দিয়ে গুইসাপের মতো কিছু একটা মানে রুমের ভিতরে ঢুকলো। ঢুকে ওটা কালো ছায়ামূর্তি অবয়কের মতো, মানে ওর সাথে এসে ওর সাথে ধস্তাধস্তি শুরু করলো। প্লাস বিছানা যে ছিল, খাট যে ছিল, ওগুলো মানে উল্টাপাল্টা করে ফেলাইছে। আর ওর সাথে মানে খুব পরিমাণ ধস্তাধস্তি হচ্ছে, এটা শব্দ মানে ওর তো গঙ্গারি শব্দ, আর সব মিলিয়ে মানে এক ধরনের অদ্ভুত শব্দ হচ্ছে। শব্দ থেকে মানে পাশের রুমে আবার মামা মামি প্লাস মামাতো বোনরাও ছিল, তো মামাতো বোনরা হয়তো কিছু বুঝতে পারছে, যে কারণে চিৎকার দিয়ে উঠছে যে ভাইকে মেরে ফেললো, ভাইকে মেরে ফেললো, এই টাইপের কিছু। সবাই রুমে আসে, রুমের দরজা ভেঙে আর কি ভিতরে ঢুকে ঢুকে দেখে যে খুব বাজে ভাবে মানে মামাতো ভাই পড়ে আছে। তারপর ওকে জিজ্ঞেস করলো কি হলো না হলো, পরে যে ঘটনাগুলো বললো, দিয়ে তখন মামাকে ছোট মামাকে কল দেওয়া হলো, উনি তো শ্বশুর বাড়ি চলে গেছে। তো উনি ওইখান থেকে আসলো, এসে এখন রাত্রে পড়া পানি বা ঝাড়ফুঁক যেটা হয় উনারাই বললো করলো, করার শেষে স্বাভাবিক। এখন দ্বিতীয় দফে যখন ঘুমাতে যাবে মা ঘুমাবে, তখন মামি আসলে বড় মামি ওইখানে পাশে ছিল, বসেছিল, তো বাইরে লাইট চালানো ছিল, ওটা অফ করে দিয়েছে, সব অপন মোটামুটি অন্ধকার টাইপেরই। এই মুহূর্তে ছোট মামি ওইখানে ছিল, ছোট মামি যখন রুমের বাইরে গেছে তো দেখে যে বাইরে কালো মানে বিশাল বড় কালো এক কিছু একটা দাঁড়ায় আছে। তো তার দেখে মামি মানে ওইখানে সেন্সলেস হয়ে এসে চিৎকার দিয়ে, তো এটা আশেপাশের যারা ছিল মাম বড় মামা বড় মামি তারপর মামাতো বোনরা ছিল, ওনারা এসে দেখে অজ্ঞান হয়ে গেছে। তো পানি টানে ঢেলে আর কি স্বাভাবিক করা হয়। তো ওটার পর্যায়ে পরের দিন একই অবস্থা, ওরকম আবার আগের দিনের মতো, দিয়ে কবিরাজ আনা হলো। কবিরাজ এসে রুমের ভিতরে ঢুকে যা দরজাটা খুলেই দরজার সামনেই মানে রুমের ভিতরেই দরজার কাছে একটা নকশা আঁকলো, নকশা এঁকে তার যে রিচুয়াল এগুলো মেনে হাজির করলো। তো হাজিরের এক পর্যায়ে মানে ওই ইচার বা যেটা বলেন না কেন, এটার সাথে কথা বলার বলার মাধ্যমে যেটা আর কি শুনতে পারে, সেটা হচ্ছে যে পিজাসটা যেটা বলে যে আসলে ও আমাকে অনেক বাজে ভাবে গালি দিছে, আর এটা বলছে যে তুই বাসায় যাস, কি করতে পারিস করিস, তো এটা কেন বললো, এই জন্যই আমি আসছি, আমি ওকে নিয়ে যাব, ওকে মেরে ফেলবো, এই টাইপের কিছু। তো অনেক কথা কাটাকাটির পরে কবিরাজের সাথে কোনোভাবে যেতে রাজি হয় না। তো তারপরে এক ধরনের যাওয়া যাওয়ার মধ্যেই বিদায় করা হয় ওই দিন। এরপর প্রতিদিনই প্রায় ঘুম ভেঙে যেত। তারপর তাবিজ দেওয়ার পরবর্তীতে ঠিক হয়ে গেছে, এখন ওরকম কিছু না। রাসেলভাই বলে রাখা ভালো, ওই খালটা আসলে ভুতুরে একটা খাল, এর আগে অনেক ঘটনা ঘটেছিল। তার এই কিছুদিন পর রিসেন্ট মাসখানেক আগে একটা মহিলাকে পাশেই একটা খালে মানে মৃত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে যেটা জানা যায় মানে কবিরাজ রিচুয়ালি করে যেটা জানা যায় যে আসলে ওই মহিলাকে ওইখানে মানে ওই পিশাচ মেরে ফেলছে, মেরে রাসেলভাই যেভাবে তুলে রাখছে মানে মহিলা মানুষের পুরা মানে উলঙ্গ অবস্থায় পানির উপরে ভাসমান করে রেখে দিছে তাকে। দুই দিন পরে পুরো উলঙ্গ অবস্থায় পানির উপরের ভাগে ভাসতেছে এই অবস্থায় রেখে দিছে, দিয়ে তার যে পোশাকের কাপড় চোপড় ছিল ওটা মৃত লাশ পাওয়া যাওয়ার চার দিন পরে ওই কাপড়গুলো শুকনো অবস্থায় পানির উপরে ভাসতেছে এরকম করে পাওয়া গেছে। মানে ওই কাপড়গুলো শুকনো অবস্থায় পাওয়া গেছে রিসেন্ট, এই এক মাস আগের ঘটনা। তো এই ছিল রাসেল ভাই ঘটনা। ভালো লাগলে বুথ এফএম লিসেনারদের সাথে শেয়ার করবেন, সবার কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ভূত.কম এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।